exclusively on FusionBD.com.
Hot FM. The night comes alive. Bishash Korana Korata. Apnar Pepper.
Welcome back. সাত দিন পরে আবারও ফুটে ফেমে আপনাদের সাথে হাজির হলাম আমি রাসেল। ঘড়িতে সময় রাত 11:59 এবং ভূত এফএমে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, যে যেখানে আছেন আশা করছি ভালো আছেন এবং আমাদের সাথে আছেন। এই ভাষার মাসটা খুবই অদ্ভুত। এই মাসে যেমন অমর একুশের বইমেলা, ঠিক একইভাবে আমরা গতকালকে পালন করেছি 21 ফেব্রুয়ারি। ঠিক একই সেই ভাষার মাসে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, আপনারা সবাই জানেন, এবং সেই একটা ভয়াবহ অগ্নিকাণ্ডে আমরা যাদের হারিয়েছি, যাদের সেখানে যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি এবং তাদের পরিবারের জন্য সমবেদনা জানাই ভূত এফএমের পক্ষ থেকে। আশা করছি সবাই ভালো আছেন এবং সবাই সবসময় নিরাপদে থাকার চেষ্টা করবেন, এবং সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। তো যাই হোক, কিভাবে প্রথমে জানিয়ে দিই ভূত এফএমের সাথে আপনারা যোগাযোগ করবেন বা ভূত এফএমে যারা আছেন তারা কিভাবে আমাদের সাথে কানেক্টেড থাকবেন। আপনারা যদি ইমেইল পাঠাতে চান তাহলে আমাদের ইমেইল অ্যাড্রেসটা আপনাকে একটু মনে রাখতে হবে বা আপনাকে নোট করে নিতে হবে। আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, উইচ ইজ bhutfm@radioforty.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি জানা আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন বা লিখেও পাঠাতে পারেন আপনার ঘটনাটি। আমাদের দুটো ফেসবুক পেজ রয়েছে, which is www.facebook.com/radiofurti and www.facebook.com/bhutfm.rasel, যেখানে আমাদের পোস্ট আছে। এই পোস্টের নিচে আপনি লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, এই পোস্টটি শেয়ার করে আপনি আরো অসংখ্য মানুষকে জানাতে পারেন ভূত এফএম এর ব্যাপারে। এবং আপনার চারপাশে যে সমস্ত মানুষ আছেন যারা, যাদের কাছে ঘটনা রয়েছে বা যারা বিভিন্ন ধরনের ব্যাপার এক্সপেরিয়েন্স করেছেন, তাদেরকে আপনারা উৎসাহিত করুন ভূত এফএম এ ঘটনা পাঠানোর জন্য। এবং সেটা যে কোনো ফরম্যাটেই হোক, অডিও ক্লিক করে পাঠান আর লিখে পাঠান, আপনারা তাদেরকে একটু প্লিজ জানাবেন ভূত এফএম সম্পর্কে এবং তাদের ঘটনাগুলো পাঠাতে বলবেন। এবং তারা যদি পাঠাতে সক্ষম না হন তাহলে আমি রিকোয়েস্ট করব যে তার ঘটনাটি আপনি শুনে নিয়ে আপনি পাঠিয়ে দিন আমাদের কাছে। এবং আমার মনে হয় না যে বাংলাদেশে এরকম ঘটনার কোনো অভাব আছে, এবং আমরা চাইলেই সেই ঘটনাগুলো পেয়ে যেতে পারি যদি আপনাদের সহযোগিতা পাই। ভূত এফএম অনেকটা পথ পাড়ি দিয়ে আজকের এই অবস্থানে এসছে, এবং আপনারা যদি সঙ্গে থাকেন তাহলে আমরা আরো অনেক দূরে গিয়ে যাব সেই প্রত্যাশাই করি, সেই কামনা করি। আর আমাদের সাথে উই হ্যাভ এ ভেরি স্পেশাল গেস্ট টুনাইট, আমাদের সঙ্গে আছেন আহমেদ বাবু ভাই, যিনি কিছুক্ষণের মধ্যে আপনাদের সাথে তার ঘটনা শেয়ার করবেন। এবং আশা করব যে তার ঘটনাগুলো প্রতিদিনের মতো আজকেও ভালো লাগবে, এবং আমরা ট্রাই করব আপনাদেরকে, আপনারা সবসময় বড় ঘটনা পছন্দ করেন, দেখা যাক কি করা যায়। আমরা শুরুতে যেটা করব সেটা হচ্ছে একটা ঘটনা শোনাবো, সেই ঘটনাটি অবশ্যই একটা ইমেইল, প্রতিদিনের মতো আজকেও সেই ইমেইলে চলে যাচ্ছি একেবারে ভূত এফএমের শুরুতেই। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যেভাবে লিখেছেন আমি সেইভাবে পড়ার চেষ্টা করছি। সাকিবুল হাসান, আমি লক্ষ্মীপুর সরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ইলেকট্রিক্যালের ষষ্ঠ পর্বের ছাত্র। ভালো লাগলে ঘটনাটি পড়ে শোনাবেন। অনেক দিন ধরে লিখবো লিখবো করে অবশেষে আজ আমি যে ঘটনাটি বলবো তা আমাদের দাদার বাড়ির। ঘটনাটিকে পুকুরকে নিয়ে, এটি ঘটে আজ থেকে প্রায় 40 বছর পূর্বে। এটা আমি শুনেছি আমার এক দাদির কাছে, আমি ওনার মতো করে বর্ণনা করার চেষ্টা করব। দিঘিটির নাম কমলার দিঘি। এটি নোয়াখালী জেলার চৌমোহনী চৌরাস্তার একটু দূরে কেন্দুবাগ এসে কমলার দিঘি বললেই সবাই দেখিয়ে দেবে। মূল কথায় আসি, তখন সচরাচর পুকুরের পানি ছিল না, যার ফলে পানির জন্য অনেক দূরে দূরে যেতে হতো। এই সমস্যা থেকে শুরু হয় পুকুর খনন। এলাকার মানুষ কষ্টের কারণে পানির জন্য পুকুর খননের পরও পানির দেখা মিলল না। এই সমস্যার সমাধান খুঁজে ফেলে সবাই, কারণ তখনকার দিনে ইলেকট্রিসিটি অ্যাভেলেবল ছিল না, এ কারণে মোটরে পানি সরবরাহ করা সম্ভব না। অতঃপর তাদেরকে পানির জন্য যে কোনো পরীক্ষা দিতে রাজি বলা চলে। এক পর্যায়ে সেই এলাকায় কয়েকটি পরিবারের সাথে অদ্ভুত স্বপ্ন দেখানো শুরু হয়। স্বপ্নের ধরন এমন, কমলা নামের মেয়েটা যেন সেই পানিশূন্য পুকুরে তাকে হাঁটতে হবে এবং ঘটনাটি যদি এখানেই শেষ হত তাহলে ভালোই হতো। এর পর যা হল তা রীতিমতো অকল্পনীয়। সবার অনুরোধে কমলা নামের মেয়েটার পরিবার মেয়েটাকে রাজি করালেন। স্বপ্নের বাকি অংশে বলা হল, মেয়েটার হাঁটতে হাঁটতে তার পায়ের গোড়ালি থেকে যতক্ষণ না পর্যন্ত রক্ত বের হয় ততক্ষণ পর্যন্ত হাঁটাটা কন্টিনিউ করতে হবে। অবশেষে সবার ভালো হোক ভেবে মেয়েটা এই কষ্ট মেনে নিয়ে কাজটি করবেন ঠিক করলেন। কমলা কাজটি করা অর্থাৎ হাঁটা শুরু করেন। হাঁটতে হাঁটতে সময় পার হতে লাগল। একসময় কয়েকজন মিলে একটা সহজ পন্থা অবলম্বন করলেন। তারা একটা কবুতর জবাই করে কমলার পায়ের কোড়ালিতে কৌশলে লাগাবেন। ওভাবে কাজটি হল। বিপত্তি বাধ্য তখনই যখন পানি পুকুর ভরতে থাকে। মেয়েটা পানির নিচে চলে গিয়ে আস্তে আস্তে তলিয়ে যেতে লাগল। কোন এক অজানা রহস্যে মেয়েটা ওপরে উঠে আসতে পারল না, পুকুরের পানিতে ভরপুর মেয়েটা পানির নিচে। সবাই হয়তো ভাবছেন এটা কিভাবে সম্ভব, সত্যি না হয় দেয়া ঠিকানায়, সত্যিতে বিশ্বাস না হয় দেয়া ঠিকানায় যোগাযোগ করে দেখুন। মেয়েটির স্বামী ও একটি কোলের বাচ্চা ছিল। আপনি বলতে পারেন, কোলের বাচ্চা মায়ের দুধ ছাড়া থাকবে কি করে, তার আগে বলে রাখা ভালো। কমলার পানির নিচে যাওয়ার দৃশ্য সবাই প্রত্যক্ষ করে, তারাও মেয়েটাকে পানি থেকে উঠাতে চেষ্টা করেও ব্যর্থ হয়। আপনি হয়তো একটা ব্যাপার জানেন, মাটির নিচে যখনই কোন জিনিস খোঁজ করা হয় তখন ব্যর্থ হলে সেই লোকগুলোর স্মরণ থাকে না বা তারা কতটুকু মাটি খুঁড়ল। সো আমরা জানি যে পুকুর কতটা গভীর ছিল। পুকুর পাড়ে তার বাচ্চার কান্না শুনে কমলা পাড়ে উঠে এল, তার মায়ের কোলে থেকে বাচ্চাটাকে ঘাটে এসে দুধ খাওয়াল। এভাবেই প্রতিদিন সময় মতো বাচ্চাকে কমলা দুধ খাওয়াত। এ ব্যাপারটা কমলার স্বামী পেছনে হতো। তার স্বামী একদিন ঘটনাটি লক্ষ্য করল এবং সে গোপনে পাহারা দিতে থাকল, এই বলে তার স্ত্রীকে, কমলা যেন তার পানির নিচে যেতে না পারে। সময় মতো কমলা বাচ্চাকে তার মা পাড়ে নিয়ে এল। কমলা পাড়ে বসে বাচ্চাকে দুধ খাওয়াতে বসল। অমনি কমলার স্বামী পেছন থেকে এসে তাকে ধরতে যাবে, সেই মুহূর্তে কমলা টের পেল এবং পানিতে লাফ দিল। অবশ্য তার স্বামী শুধু তার চুলগুলো ধরতে পারলেও কমলাকে আটকাতে পারল না, শুধুমাত্র চুলগুলো হাতে রয়ে গেল। চুল দিয়ে আর কি হবে, চুলগুলো ফেলে দিল। আর সেই পুকুর পাড়ে ছনের এক ধরনের বন ওঠে। ধারণা করা হয় ওই চুল থেকে নাকি এই ছনের বন তৈরি হয়। এখানে কমলার অবদানের কিছু কথা না বললেই নয়, আপনারা আগের কিছু ঘটনা শুনেছেন। তখনকার দিনে গ্রামের বাড়ি ডেকোরেশনের ব্যবস্থা ছিল না বললেই চলে, যার কারণে কোনো গরিব লোকের বিয়ের অনুষ্ঠান হলে কমলা পুকুরের পাড় থেকে প্রয়োজনীয় মালামাল সময় মতো নিয়ে আসত এবং তা ফিরিয়ে দিত। এখানে বলে রাখা ভালো, কমলার স্বামী চুল টান দেওয়ার পর থেকে কমলা আর পানির উপরে উঠে আসত না। যথারীতি বিয়ের মালামালের কৃতজ্ঞতা ভুলে গিয়ে এক লোক একটা পানির গ্লাস লুকিয়ে রাখল। অনুষ্ঠান শেষে মালামাল ফেরত দেওয়ার সময় বিপত্তি বাঁধল। তা তিন দিন ওপরে থেকে অবশেষে সেই সুবিধা আর কারো জন্য এলো না। সব শেষে ওই পুকুরে মাছ ধরার জন্য পুকুরের নিচে একজন লোক সেই কমলার অবস্থান নিশ্চিত করে। ওই লোক জানতে পারায় কমলা তাকে পেট ভরে খাওয়ার খাইয়ে এক খেলি পান খেতে দিল। লোকটি পুকুরের নিচ থেকে উঠে এল। আর একটা কথা, কমলা তাকে কমলার অস্তিত্বের কথা বলতে নিষেধ করেন। এদিকে অনেক সময় লোকটার পান নিচে থাকার পর সবাই মনে করল বা চিন্তা করল যে তাকে পান মুখে দিয়ে উপরে আসতে দেখে সবার মনের মধ্যে প্রশ্নের বাসা বাঁধে যে অনেকক্ষণ পানি থেকে উঠছিল না এবং তারপরে কিভাবে আবারও এরকম পান খেতে খেতে একটা লোক উঠে আসলো। শেষমেশ লোকটা সত্যি বলতে বাধ্য হল। এদিকে পুকুরের সবার অসচেতনতা ও ময়লা আবর্জনা মুক্ত করায় কমলা ওই পুকুর থেকে উত্তর দিকের কোন একটা জায়গায় চলে যায়। যেই দিকে যায় লোকটা বলে সেই পথে একটা ছোট নদীর সৃষ্টি হয়। এরপরে কমলার নামেই কিন্তু সেই দিঘির নামকরণ করা হয়। খুবই অদ্ভুত একটা ঘটনা। যে ঘটনাটা যিনি লিখেছেন কিছু কিছু সেন্টেন্স আমার মনে হয় বাদ দিয়ে গেছেন উনি, যার কারণে আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় আমি আপনাদেরকে আর একটু স্মরণ করিয়ে দিই। সেটা হচ্ছে যে এই পুকুরে কোন একটা গ্রামের যে পুকুরটাতে কোনোভাবেই মানে পানি উঠছিল না, সেই পানিটা পানির ব্যবস্থা করার জন্য এই কমলা মেয়েটিকে হাঁটতে বলা হয়। এবং সে যখন হাঁটে তারপরে তাকে বলা হয় যতক্ষণ পর্যন্ত পা দিয়ে ব্লিডিং না হবে ততক্ষণ পর্যন্ত তাকে হাঁটতে হবে। একটা পর্যায়ে সে হাঁটে ঠিকই, কিন্তু পানিটি ভরে যাবার পরে কোন একটা পন্থায় সেই ব্লিডিং এর ব্যবস্থা করা হয় এবং সে পানি থেকে উঠে আসতে পারে না। এবং ধারণা করা হয় সে পানির নিচেই বসবাস করে, কিন্তু একটা নবজাত শিশু ছিল যে শিশুকে সে প্রতিদিন খাওয়াতে পুকুর থেকে উঠে আসত। এবং তার স্বামী একদিন সেটা দেখতে পায় এবং তাকে আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। এবং কমলা ওই এলাকাবাসীকে নানান রকমের হেল্প করত এবং সে হেল্প মানে কোন একটা কারণে সে হেল্প করাটা একদিন বন্ধ হয়ে যায় এবং সেটা আপনারা শুনেছেন যে কি কারণে। এবং এই জায়গাটা উনি খুব কনফিডেন্টলি বলছেন যে এই জায়গাটা যদি আপনি যান এবং এই দিঘিটি সম্পর্কে খোঁজ নেন তাহলে আপনি নিজেও জানতে পারবেন এবং এই ব্যাপার সম্পর্কে যদি কারো আগ্রহ থাকে তাহলে খোঁজ নিয়ে অবশ্যই জানতে পারেন এবং আমাদেরকেও জানতে পারেন যে কি ধরনের ঘটনা সেখানে ঘটল বা কি জানতে পারলেন আপনি সেটা। যাই হোক, আমাদের এখানে অনেকেই অলরেডি লিখছেন, অনেকের কাছে পছন্দ হয়েছে ঘটনাটি। যেমন আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে লিখেছেন যে ইমন খান হৃদয় ভয়ঙ্কর লেগেছে তার কাছে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রিন্স ফরহান এবং তিনি রাজশাহী থেকে শুনছেন। এবং আমাদের সঙ্গে নাহিদ ইসলাম আছেন, নাহিদ ইসলাম ফারাবি অনেকদিন পর ভূতাফেম বন্ধু মাধবদের নিয়ে শুনছেন, থ্যাংক ইউ ভেরি মাচ, ওয়েলকাম ব্যাক। আরাফাত মাহমুদ জাফর লিখেছেন নাইস স্টোরি। তসলিম মাহমুদ হৃদয় লিখেছেন বাবু ভাই মানেই ভূতাফেম চলে যায় ভূতের জগতে, বা বাবা চমৎকার। কিছুক্ষণের মধ্যে তিনি যোগ দিবেন আশা করছেন, চমৎকার ঘটনা নিয়ে তিনি আজকে হাজির হয়েছেন। এলসি রনি আমাদের সাথে আছেন, এমডি জুবায়ের হাসান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এই মুহূর্তে আবদুল্লাহ আল বশির এবং তিনি শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ থেকে শুনছেন। খান নিফিউ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন এমডি জুয়েল হুসাইন চরমোনাই বরিশাল থেকে শুনছেন তিনি। তৌসিফ খান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন লাবিব জামান, আমাদের সঙ্গে আছেন দ্য পারফেক্ট ম্যান তুষার খান চট্টগ্রাম বন্দর থেকে শুনছেন। ইজাজ আহমেদ আমাদের সঙ্গে আছেন, ফরহান রহমান জিম আমাদের সঙ্গে আছেন, সাবা তাজ লুভা আমাদের সঙ্গে আছেন সাতক্ষীরা থেকে, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মুস্তাক শাহরিয়ার তন্ময় রাজশাহী থেকে, আহনাফ তাহমিদ হক নাফি আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি হাসান রাকিব রংপুর থেকে শুনছেন তিনি, আমাদের সঙ্গে আছেন রবিন জাভেরি, আমাদের সঙ্গে আছেন এমডি সাগর হাওলাদার তিনি শুনছেন, আমাদের সঙ্গে আছেন মইনুল হাসান তুষার না মইনুর সাগর, আমাদের সঙ্গে আছেন তাসিন হাসান তুষার, আমাদের সঙ্গে আছেন বাপ্পি দেওয়ান, ইব্রাহিম আল হৃদয় আমাদের সঙ্গে আছেন, মোমিন হাসান পিয়াস আমাদের সঙ্গে আছেন, রনি আর এস আমাদের সঙ্গে নাটোর থেকে আছেন, আমাদের সঙ্গে আছেন আলামিন খান, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ইমরান খান এনআরএল, আমাদের সঙ্গে আছেন আশিক আল গালিভ, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এই মুহূর্তে ফাইজ রায়হান, আমাদের সঙ্গে আছেন এমডি মোজাম্মেল জে, এস এইচ ইমন আমাদের সঙ্গে আছেন, জুবায়ের আহমেদ জিসান আমাদের সঙ্গে আছেন, এমডি মাসুদ রানা সহ আমাদের সঙ্গে আছেন, রূপম সরকার রাসেল আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি জিনিদিন জিদান, আচ্ছা ওকে, এন এইচ রাজ আমাদের সঙ্গে আছেন, ফার্স্ট ঘটনাটা তার কাছে ভালো লেগেছে, হাবিবুর আর জিসুন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন এম ডি রাজু সরকার, আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে শাকিল আহমেদ শোভন, রাজশাহী থেকে শুনছেন তিনি, সৈয়ব আহমেদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন মিঠুন চক্রবর্তী, আমাদের সঙ্গে আছেন তসলিম আহমেদ, আমাদের সঙ্গে আছেন জাহিদ হাসান, আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন আরিফুর রহমান জিতু, এম ডি রঞ্জু সরকার, এছাড়াও আমাদের সঙ্গে আছেন আর ডি এক্স আনিস, আমাদের সঙ্গে আছেন আরো অনেকেই। আমাদের যে পেজ থেকে পড়লাম সেই পেজটির অ্যাড্রেস www.facebook.com/radio.futi, এই পেজে আপনারা লিখতে পারেন, এবং এখন যেখান থেকে পড়লাম সেটা হচ্ছে www.facebook.com/bhutafilm.russell। কিছুক্ষণ পর আমরা ফুর্তির পেজে যাব এবং সেখান থেকে পড়ব, তার আগে চলে যাব বাবু ভাইয়ের কাছে তার ঘটনা শোনার জন্য। সালাম আলাইকুম বাবু ভাই, আশা করছি ভালো আছেন।
ওয়ালাইকুম আসসালাম রাসেল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। একটু অসুস্থ, কাশি ঠান্ডা,
সেটাই
মানে এই গলার সাউন্ডটাকে মানুষ এক্সকিউজ করতে হবে একটু
না ইনশাআল্লাহ।
আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি ঘটনা শুরু করার আগে বলতে চাই যে গত দুই দিন আগে আমাদের ঢাকার পুরান ঢাকায় যে ব্যাপক অগ্নিকাণ্ড হলো এবং অনেকগুলো মানুষ একসাথে মারা গেল, সবার আত্মার মাগফিরাত কামনা করছি। ওকে রাসেল ভাই,
ওকে
কাহিনীতে চলে যাই। এটা অনিকের বাবার কাহিনী। অনিকের বাবা, ওদের বাড়ি আর কি, দাদা বাড়ি হচ্ছে আপনার বিল অঞ্চলে, বাংলাদেশের একটা বিল অঞ্চল হচ্ছে ওদের দাদা বাড়ি। অ্যান্ড ইটস বিন লং টাইম, লাইক এটা হচ্ছে হয়তো 70-এর দিকের বা স্বাধীনতোত্তর বা স্বাধীনতার কিছু আগে, এরকম সময়, অনেক আগে, তখন অনিকের বাবা বেশি ইয়াং ছিলেন আর কি, উনি তখন মানে কেবল কৈশোর ছাড়াই আর কি এরকম পদার্পণ করছে, এরকম সময়কার কাহিনী।
আচ্ছা,
তো উনি বাড়ি যায় আর কি, ওই সময় বাড়ি যাওয়ার জন্য ওনাদের ই লাগতো, লঞ্চে করে যাওয়া লাগতো, ঢাকা থেকে ওরকম ব্যবস্থা ছিল না বাসে করে যাওয়ার মতো, আর গেলেও সেটা অনেক অনেক ঝামেলার ছিল আর কি, লাইক একটা জায়গায় যেয়ে সেখান থেকে সুইচ করতে হতো, তারি করতে হতো, এবং যেহেতু বিল অঞ্চল সরাসরি বাড়িতে পৌঁছানো অবস্থা ছিল না, তো লঞ্চে করে যে এক জায়গায় তারা নামতো সেখান থেকে মানে আপনার হাঁটা পথে দেন নৌকা এরকম করে করে যাওয়া লাগতো। তো যে কারণে হোক, ওনার ওর বাবা যখন নাকি ওইবার বাড়ি যায়, তো তখন যেই লঞ্চটাতে তার যাওয়ার কথা মানে সেই লঞ্চটা সে টাইম মতো পায় না।
আচ্ছা,
তো এটা ছুটে যাওয়ার কারণে তাকে ওয়েট করতে হয় অনেকক্ষণ। ওয়েট করার পরে দেখে যে একটা লঞ্চ ওইটার কাছাকাছি আর একটা জায়গায় যাবে, সেটা একটু ছোট লঞ্চ, এবং মানে একটু মানে মানে টাইমটা হচ্ছে আপনার তখন থেকে আরো 3-4 ঘন্টা পরে, আদারওয়াইজ ওনাকে ওয়েট করতে হবে নেক্সট ডে পর্যন্ত,
অনেক লম্বা সময়,
অথবা ওনাকে ঘুরে ফিরে বাসে যাওয়ার কোন একটা ব্যবস্থা। আর সম্ভবত ওর দাদা বা কেউ একজন এরকম অসুস্থ ছিল ওই সময়, তো ওনাকে যেতেই হবে ইমার্জেন্সি কারণে। তো উনি যেটা করেন, উনি ডিসিশন নেন ওই ছোট লঞ্চে করেই উনি পাড়ি দেবেন আর কি টাইমটা।
আচ্ছা,
সো যেই উনি ওখানে তারপর ওয়েট করতে করতে ওই যখন নাকি ওই লঞ্চটা আসে, ছোট লঞ্চটা, তো ছোট লঞ্চে উনি ওঠেন। তো ছোট লঞ্চে ওনাদের ওঠার পথে ভয় ছিল হচ্ছে একটা, যে ওই জায়গায় যাওয়ার জন্য পদ্মা নদী পাড়ি দিত, তো পদ্মা অনেক বড় নদী আপনারা এখনই জানি, ওই সময়ের পদ্মার অবস্থা ছিল আরো বড়, এবং অ্যাকচুয়ালি ওই সময় নাকি কুল কিনারা দেখা যেত না। দ্যাট ইজ ট্রুথ যে রাসেল ভাই, আমি আমার জীবন দশায় আমি ছোটকালে একবার আমার নানির সাথে পদ্মায় গিয়েছিলাম লঞ্চে, তখন আমি নিজেই দেখছি যে আসলে ওই পাড়ে দেখা যাচ্ছে না, সেটা হচ্ছে আপনার 80-এর দশকের কথা। হ্যাঁ, তো এটা তো আরো আগের কথা, তখন এরকমই ছিল। তো রাতের বেলা উনি ওই ছোট লঞ্চে করে রওনা দেন।
আচ্ছা,
তো বলছে যে লঞ্চ যাচ্ছে, এবং মানে ওই মানে ধরেন সন্ধ্যার দিক থেকে তাদের যাত্রা শুরু হয়েছে, এবং চলতে 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 এক সময় ধরেন ভোরের দিকে বা মধ্যরাতে 2-3 এরকম একটা সময় ওই যে জায়গাটায় যাওয়ার কথা ওই জায়গাটা টাচ করছে লঞ্চ।
আচ্ছা,
এবং উনি নেমে যান ওখান থেকে। তো লঞ্চ থেকে যখন নামেন, ঘাটে নেমে দেখেন যে আসলে তেমন কিছুই নাই, যে জায়গাটা নামছে ওইটা কোনো প্রমিনেন্ট জায়গাও না, মানে ওই জায়গার যে খুব পরিচিতি আছে বা ওইটা কোনো বড় বন্দর বা লঞ্চ ঘাট যেখান থেকে মানুষ মুভ করে সেরকম না, নিতান্তই গ্রাম্য এলাকা, এবং একদমই আল বাতি টাতি কিছুই নাই। লঞ্চ ঘাটে যে পল্টন থেকে বের হয়ে উনি যখন হেঁটে উঠল গ্রামের মেঠো রাস্তায়, দেখলো যে কিছুই নেই ওখানে, মানে একদমই কিছু নেই, শুনশান।
আচ্ছা,
তো উনি চিন্তা করতেছে আমি যদি এখন বাড়ি না যাই, আমি এখানে ওয়েট করি সেটা করতে পারি সকাল পর্যন্ত, অথবা আমি হেঁটে যেতে পারি। তো যেহেতু ওনাদের গ্রামের সাথে যথেষ্ট কানেক্টিভিটি ছিল ছোটকালে, ওনার বড় হয়েছে গ্রামে, উনি ডিসিশন নেন যে আমি হাঁটাতি।
আচ্ছা,
একটা ওনার আন্দাজ আছে, উনি ওই জায়গাটা খুব ভালো মতন ছিলেন না যেখানে নামছেন, বাট ওনার একটা আন্দাজ আছে যে এইখানের পরে এই জায়গায় যেতে হবে, এই জায়গার থেকে এতদূর হাঁটার পরে আমি ওখানে এই বিলের ওখানে মাঝি টাঝি পাবো, কাউকে ফেলে হয়তো ভোরের দিকে আমি চলে যেতে পারবো, এরকম একটা চিন্তা করে উনি হাঁটা দেন। তো উনি যখন হাঁটছেন, হাঁটতে 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 যাচ্ছেন গ্রামের রাস্তা, এর মধ্যে ওই সময়টা ছিল হচ্ছে ঠিক আপনার ফসল তোলার সময়টা, মানে মানে শীত আসতেছে আবার আসতেছে না, গ্রামে একটু ঠান্ডা পড়ে যায়, কিছু কুয়াশা ধরে আর কি সময়।
আচ্ছা,
তো উনি কুয়াশা ধরছে এবং একটু ওনার গায়েও লাগতেছে কুয়াশা, এবং মানে ঠান্ডা ঠান্ডা লাগতেছে, এই অবস্থায় উনি হেঁটে হেঁটে যেতে থাকেন।
আচ্ছা,
তো উনি ব্যাগের মধ্যে একটা টর্চ লাইট ছিল, মানে ফ্ল্যাশ লাইট, যে ছোট সিগাল কোম্পানির ফ্ল্যাশ লাইট ছোট, তো ওগুলো আর কি, মানে তখনকার সময় যেটা বলছে যে সিগাল ফ্ল্যাশ লাইট, তো ওইটা উনি খুঁজে বের করে ব্যাগের থেকে এবং ওটা জ্বালায় পথের মধ্যে দিয়ে দিয়ে হেঁটে 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 উঠে যাচ্ছেন। তো যেতে যেতে গ্রামের রাস্তা বেশ এনজয় করতেছেন, এবং ওই সময় মনে করেন যে রাত তখন মানে এমন অবস্থা হয়েছে যে চাঁদ পড়ে গেছে, চাঁদ নাই আকাশে, আকাশে জাস্ট চাঁদ যে পড়ে গেছে, চাঁদের হালকা একটা আলো মতো আকাশে থাকে আর কি, এরকম দেখা যাচ্ছে। তো হাঁটতে 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 এমন একটা জায়গায় আসছেন যে জায়গা হচ্ছে যে আপনার একটা বড় রাস্তা উঠে গেছে, এবং রাস্তার পাশ থেকে রাস্তা পার হওয়ার পর আরেকটা রাস্তা নামছে, এবং ওই রাস্তাটা যখন উনি নামতেছেন ওনার কিছু স্মৃতি মনে পড়ছে যে ওনার ঐশ্বরে উনি আরো ছোটকালে, উনি যখন নাকি ওনার বয়স 10-11 বছর, তখন উনি ওনার দাদার সাথে ওই এলাকা দিয়ে আসছিলেন।
আচ্ছা,
এবং যখন আসছেন তখন ওনার দাদা ওনাকে বলছিলেন যে এই রাস্তা দিয়ে কেউ রাত্রে চলে না, চলাফেরা করে না, ওই যে রাস্তাটা দেখাইছিল, কারণ ওনার দাদা ওনাকে নিয়ে আসছিল আরো ওই পাশ থেকে।
আচ্ছা,
তো উনি চিন্তা করলো যে আমি আমার দাদার যে রাস্তা দিয়ে আমাকে আনছে বড় রাস্তা দিয়ে, সেটা আনছিল ভ্যান গাড়িতে করে, মানে তিন চাকার ভ্যান, এখানে আমার তিন চাকার ভ্যান নেই, এবং বহু দূরের রাস্তা ওনার মনে পড়ে আর কি। তো ওই রাস্তাটা শর্টকাট যেটার কথা বলছে যে এখান দিয়ে মানুষ চলে না রাত হলে, তো উনি চিন্তা করছে এখানে কি নামবো, কেন চলে না দাদা এত কিছু বলেনি,
কনফিউশন
আছে। তো উনি অনেক চিন্তা ভাবনা করে উনি করলো কি রাস্তা ক্রস করে ওই রাস্তায় নামছে যেটাতে মানুষ চলে না রাতে। তো উনি ওখান থেকে নেমে হাঁটা ধরছে, হাঁটতে ওইটা হচ্ছে বলছে যে একটা আইল থাকে যে গ্রামে ফসলের জমির মাঝখানে আইল, তার থেকে একটু বেশি চওড়া।
আচ্ছা,
মানে বেসিক্যালি হয়তো একটা ভ্যান গাড়ি কোনো সম্বন্ধে যেতে পারে এরকম। এবং যেতে যেতে উনি দূরে দেখতেছে যে বাঁশঝাড় এরকম ছেয়ে গেছে, বাঁশঝাড় যখন ছেয়ে গেছে ওনার কাছে একটু ভয় লাগতেছে, কারণ বাঁশঝাড় সম্পর্কে অনেক কিছু প্রচলিত আছে গ্রামে, যে বাঁশঝাড় থেকে নাকি বাঁশ পড়ে থাকে, এসব কথা তখন ওনার মাথায় আসতেছে আর কি। তো উনি এতটা আমল নেন নাই, উনি যাচ্ছে বাঁশঝাড়ের মধ্যে দিয়ে এবং কোনো বাঁশ পড়া উনি পান নাই যাচ্ছে। তো যখন উনি বাঁশঝাড়টা পার হচ্ছেন, মানে প্রায় মাঝামাঝি জায়গায়, তখন একটা শব্দ পায়, শব্দটা হচ্ছে জোরে বাতাস গেলে যেরকম মানে একটা হুইসেল তৈরি করে, সেরকম একটা হুইসেল টাইপের সাউন্ড, মনে হচ্ছে যে কিছু একটা ছুটে চলতেছে দুই পাশে বাঁশঝাড়ের ভেতর দিয়ে। তো উনি মানে একটু ওনার গা শিরশির করে ওঠে ঘটনা কি, তো উনি এক জায়গায় থেমে যান, থেমে যেয়ে উনি কান পাতেন যাকে শব্দ নাই, আবার উনি হাঁটা শুরু করছেন, আবার হুইসেলটা শুরু হয়। ইটস লাইক আমরা যদি কোনো বাতাসের মধ্যে দিয়ে খুব দ্রুত যানবাহন লাইক মোটরসাইকেল বা সাইকেলে যাই, আমাদের কানে কিন্তু একটা বাতাস লাগে, কাইন্ড অফ লাইক দ্যাট, ওরকম একটা বাতাসের শব্দ উনি পাচ্ছেন। তো উনি হাঁটতে থাকেন, চিন্তা করে যে কোনো হোক এখানে আমার থেমে দাঁড়ালে খামা খাড়া
চলবে না
জিনিসটা, আসলে একটা বাজে জিনিস বা যেটাই হোক ভয় লাগবে বা হোয়াটএভার, চিন্তা করে ভয়ও পাইছে উনি কিছুটা। তো হাঁটতে 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 উনি আরো সামনে চলে যায়, তো বেশ কিছুদূর যে উনি দেখে হাতের ওনার হাতের বাম দিকে ওই গ্রামের পরিত্যক্ত জমিদার বাড়ি একটা, ওখানে ওখানে এক জমিদার ছিল, সেই জমিদারের মানে এক সময় এরা এখানে রুল করত এবং অনেকে করত, পরবর্তীতে তারা এগুলো ছেড়ে দিয়ে ভারতে চলে যায়, তাদের প্রপার্টিজ লেফট ওভার ওখানে আছে। তো ওই জমিদার বাড়িটা যখন উনি দেখে যে জমিদার বাড়ির অবয়ব দেখা যাচ্ছে পাশে ভাঙা চোরা এই জালনা টালনা, তখন ওনার মনে হয় যে আসলে এই জমিদার বাড়ির কারণেই কি মানুষ এই রাস্তাটা পরিহার করে চলে কিনা, হু নোজ, অনেক কিছুই তো শোনা যায় জমিদার বাড়ির সম্বন্ধে। যাই হোক উনি ওইটা মাথায় আসে এবং আর একটু ভয় বেড়ে যায় ওনার জমিদার বাড়ি সম্পর্কে। হেঁটে 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 উনি যখন জমিদার বাড়িটা পার হচ্ছে রাসেল ভাই, তখন ওনার কাছে জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগে, মানে পাশ থেকে যাওয়ার সময় যে দৃশ্যগুলো দেখতেছে বাড়ির সামনের আঙিনা এটা সেটা, তখন খুব ইন্টারেস্টিং লাগে। তো উনি মনে করে যে আমি এখানে একটা সিগারেট খাই, হ্যাঁ, তো ওখানে উনি থামে, থেমে একটা সিগারেট উনি ধরায় আগুন দিয়ে। সিগারেট যখন উনি ধরাচ্ছে, ওনার কাছে তখন মনে হয় যে আলোটা ধরানোর সময় পাশ থেকে কিছু সাক্ষাৎ করে সরে গেছে। ইটস লাইক অন্ধকারে কেউ একজন আশেপাশে থাকলে আগুন জ্বালালে যেমন কেউ দৌড় দিয়ে সরে গেলে পাশ থেকে, এরকম এরকম একটা ফিলিংস ওনার কাছে
কাজ করে।
হ্যাঁ, মাথার মধ্যে তেমন লোক আমার সাথে কেউ ছিল আশেপাশে, এত সাইলেন্টলি এত হিসেবে ওনার কাছে বেশ ই লাগা শুরু করে। তো উনি সিগারেট ধরে, সিগারেট ধরে উনি খেতে থাকে, খেতে খেতে উনি সিগারেট টানতে থাকে এবং হাঁটে সামনে, এবং হাঁটতে 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 জমিদার বাড়ির আঙিনাটা ক্রস করে। এবং ওনার কাছে তখন থেকে মনে হওয়া শুরু করে যে ওনার পিছনে মানুষ আছে, কেউ কিছু যিনি হাঁটতেছে, সামথিং লাইক দ্যাট। তো উনি পিছনে উঁকি দেয়, পিছনে ফিরে, কাউকে দেখে না, বাট যখনই ফিরে হাঁটা ধরে মনে হয় যে ওনার সাথে সাথে কেউ হেঁটে হেঁটে ফলো করতেছে। এবং এরকম করে যেতে যেতে উনি এক পর্যায়ে ওই যে সেই বিল ওটার পাশে চলে আসে, ওইটার পাশে এসে উনি দেখে একটা নৌকা, ওখানে একটা নৌকা রাখা আছে এবং নৌকার উপরে একটা মানুষ বসা, বোঝা যাচ্ছে মানে দূর থেকে একটা অবয়ব, মানে কেউ বসে আছে, গায়ের মধ্যে চাদর বা কিছু দিয়ে ঢাকা। এটা একটা কোনো কিছুর স্তূপ হতে পারে, আবার একটা মানুষ হতে পারে, এরকম কিছু একটা। তো উনি চিন্তা করে যে আমার তো এখান থেকেই যেতে হবে, বিলে আমার রাস্তা নাই, এবং নৌকা যেহেতু একটা আছে উনি হেঁটে হেঁটে যায়, যে উনি গলা চড়ে ডাক দেয়, এই মাঝি আসো নাকি এসে, তো কোনো শব্দ নাই। দুইবার তিনবার ডাকার পরে ওই যে উনার যে একটা দেখা যাচ্ছে যে একটা স্তূপের মতো, ওটা নড়ে উঠছে, নড়ে ওঠার পরে উনি বুঝে যে একজন মানুষ উঠে বসছে, মাথার উপর থেকে কাপড় সরাচ্ছে না। উনাকে উনি বলে আমাকে নিয়ে যাবা অমুক জায়গায়, একটা জায়গা, যে জায়গা উনি যাবে ওই জায়গার নাম বলে। তো ওখানে কিছু বলে না, দেখে যে একটা দাঁড় শ্বাস করে শুধু পানিতে পড়ছে, উনি যাবে। তো উনি ভাবে যে এটা হয়তো এত ভোর রাতে ঘুম জড়ানো যাইতে পারে এর জন্য। তো উনি কিছু না বলে আস্তে করে নৌকা উঠে বসে। তো নৌকা যখন উঠে বসে দেখে যে বেশ দূর, উনি ছোট নৌকা, মানে এটাতে বেশি হলে দুই একজনের বেশি মানুষ চড়তে পারে না। যখন নৌকা উঠে বসার পরে দেখে যে ব্যাপক দুলুনি শুরু হয়ে গেছে, যেখানে লাইক কয়েকজন মিলে নৌকাটাকে দুলালে যেরকম হয় সেরকম। তো দেখে যে ওই যে মাঝি ছিল হাতে লাঠি দাঁড়, সে পানির মধ্যে ঝুপ ঝাপ করে দু একবারে দাঁড় দিয়ে এরকম বাড়ি দেয়, তারপর দুলুনিটা কমে। তো ওনার কাছে মনে হয়েছিল যে উনি যখন নৌকা উঠছে অন্য কেউ নৌকা ওঠার চেষ্টা করছে সময়, বাট উঠে নাই সামহাও। যাই হোক, নৌকাটা ওই লোকটা ছেড়ে দেয় এবং নৌকা আস্তে আস্তে যেতে থাকে। উনি মাঝির সাথে কথা বলার চেষ্টা করে, হ্যাঁ, যে কি ব্যাপার, আপনার বাড়ি কোথায়, রাত্রেবেলা আপনার এখানে কোনো ই নাই, কোনো একটা কুপি জ্বালেন জ্বালেন। মাঝি কোনো কথা বলতেছে না। তো উনি ওনার সিগারেট শেষ হয়েছে, ওনার না ভয় একটা ভেতরে কাজ করতে থাকে, বিকজ অফ নৌকার পানির মধ্যেও একটা কুয়াশা বিলে, এবং ওই বিলের আশেপাশে মাছ ধরার জন্য বিভিন্ন ই পাতা থাকে, ওটা কি কি বলে, ওই যে জালের মতো পাতা থাকে,
বুঝতে পেরেছি।
তো উনি মনে মনে আবার চিন্তা করে যে এগুলো অনেক গল্প শুনছে বিল সম্পর্কে এই সম্বন্ধে, এবং রাত কয়টা বাজে, তখন উনি ই করে ওনার ঘড়ি বের করে, ওনার হাতে একটা সিকো ঘড়ি ছিল, ওখানে তাকায়, ওই যে সিগারেটের আলো দিয়ে জ্বলে দিয়ে তাকায় দেখে তখন 3:30 এরকম বাজে আর কি। তো ওখানে যাচ্ছে পানি দিয়ে দেখে আস্তে আস্তে যাচ্ছে। তো উনি চিন্তা করে যে উনি লাইট মারবে কিনা, তো একবার ভাবে লাইট মারবে মাঝির দিকে, হাতে ফ্ল্যাশ লাইট ছিল, তো ভাবে যে আবার গ্রামে এটাকে খুব বাজে ভাবে নাকি দেখা হয় কারোর চেহারার উপর ফ্ল্যাশ মারলে,
এটা তো স্বাভাবিক, এটা খুবই স্বাভাবিক।
হ্যাঁ, তখন চিন্তা করে এটা আবার ওই মাঝি অফেন্ডেড হয় কিনা, মাঝি ওনার সাথে কথা বলে না। উনি খুব মানে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে কি ব্যাপার। তো একসময় নৌকাটা যেতে 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 ওনার যে গন্তব্যের যে জায়গা তার কাছে চলে আসে, এসে দেখে যে নৌকাটা আস্তে 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 করে পাড়ের কাছে নিয়ে আসতেছে। মানে পাড়ের ঠিক না ঠেকায় মাঝিটা করে কি ওই বইটা দিয়ে, মানে হাতের যে লগিটা ছিল ওইটা দিয়ে পানির মধ্যে বাড়ি
আঘাত করে,
আঘাত করে আটকায় রাখে, নৌকাটাকে থামায় দেয়।
আচ্ছা,
তো উনি বলতেছে যে কি ব্যাপার, পাড়ে নামাচ্ছেন না কেন? ওই সময় মাঝি প্রথম কথা বলে, এবং কথাটা রাসেল ভাই লাইক খুবই মানে ডিফারেন্ট টাইপের টোন, লাইক একটা পুরুষ মহিলা মিলায় যেরকম টোন করে, যেরকম লাইক একটা মানে মানুষের টোনের সাথে মিল নেই, টোনটা হচ্ছে নাইমেন্না, নাইমেন্না এমন ভাবে বলে লাইক খুবই মানে ভয়ঙ্কর একটা টোনে। ও শুনে ওর গায়ের সব লোম দাঁড়ায় যায়, এবং সে তাকায় দেখে যে ওই যে পাড় যে আছে নদীর পাড়ে, ওখানে ওখানে চোখ জ্বলতেছে কিছু, ইটস লাইক ধরেন আপনার কোন শিয়াল বা নেকড়ে টাইপের কোন প্রাণী যদি ওখানে থাকে এরকম, এবং অনেকগুলা ঠিক ওই পাড়ের মধ্যে। তাকে বলছে নাইমেন না, বলে সে ওর গায়ে তো লোম দাঁড়ায় গেছে, পানিতে নামতেছে না, আর ওই নৌকাও বসে থাকতে পারতেছে না ওনারা। তো হঠাৎ করে সে তারপর চিন্তা করে এদিক তাকাচ্ছে ওদিক তাকাচ্ছে, হঠাৎ করে তাকায় দেখে সে যে মাঝি যে ছিল সে নাই, ওখানে শুধু একটা চাদর পড়ে আছে।
আচ্ছা,
খুবই চাদরটা লাইক আপনার মানে একটা হঠাৎ করে একটা বস্তু যদি চলে যায় চাদরটা রেখে দেয়, ইটস লাইক দ্যাট, এরম ভাবে পড়ে আছে। তো উনি বসে তখন কি করে ওখানে বসে আস্তে আস্তে দোয়া পড়তে থাকে, এবং যখন দোয়া পড়ে তখন দেখে যে ওই দূরের ওগুলো আর একটু সরে যাচ্ছে এবং গড়গড় গড়গড় শব্দ করতেছে। এরকম করতে করতে এক সময় মানে ফজরের আজান দেয় দূর থেকে, আজান দেওয়ার পর উনি দেখে আর কিছু নাই ওখানে। তো উনি আস্তে আস্তে নামে, নেমে যখন নাকি উনি ওই নৌকাটাতে পাড়া দিয়ে নামতে দেখে নৌকাটা ফুস করে ডুবে গেছে পানিতে, পানিতে উনার লাশ পাড়াতে মানে ওই যখন নেমে যাচ্ছে তখন নৌকাটা পানিতে ডুবে গেছে। তো তারপর উনি অনেক মানে ভয় পেয়ে এবং উথাল পাতাল জ্বর গায়ে জ্বর এসে যায় ওনার, উনি বাড়িতে আসে এসে ঘটনাটা বলে যে আমি এইভাবে আসছি। তো তখন উনার বাসার থেকে ওনার বাবা দাদারা বলে যে কেন তুমি এইভাবে আসলা, এই রাস্তা দিয়ে আসা ঠিক হয়নি, তুমি ওই রাস্তা দিয়ে আসতা, এই রাস্তাটা অভিশপ্ত, এখানে অনেক আজে বাজে জিনিস আছে, এবং এখানে যে তুমি যে মাঝিকে দেখছো এটা আসলে একটা খারাপ জিনিস, এখানে খারাপ জিনিস হলেও সে মানুষকে কম ক্ষতি করছে, কারণ মানুষ বলা হয় যে এখানে একটা মাঝি ছিল সে কোন একটা অত্যাচারে মারা যায়, সামহাও তার একটা এখানে মানে ই রয়ে গেছে। আর ওই নৌকা যেটা তুমি দেখছো এই নৌকাটা ওখানে ডুবা নৌকা, এই নৌকা আসলে পানিতে চলার জিনিস না।
আচ্ছা,
এটাতে করে তুমি পার হয়ে আসছো কেন, এটা একটা মিস্ট্রি টাইপের জিনিস ওনার হয়ে যায়। তো যে ওনার একটা বাজে এক্সপিরিয়েন্স, এখন নাকি ওখানে অনেক শহর টহর হয়ে গেছে, রাস্তাগুলো অনেক উন্নত ডেভেলপ হয়েছে, যেসব জমিদার বাড়িতে অন্য মানুষ নিয়ে অফিস বানিয়েছে সরকারি, এগুলো আর কি।
আপনার কাছে কি মনে হয় কারণটা আসলে?
আমার কাছে মনে হয় রাসেল ভাই, ইট ক্যান বি বাজে জিন, বাজে এন্টিটিস, ভালো এন্টিটিস দুইটাই আছে, জিনদের মধ্যে খারাপ ভালো আছে। মোস্ট প্রবাবলি সে কোনো ভালো জিনের কাছে হেল্প পাইছে ওখানে, তাকে যখন নাকি ওই জায়গাটা পৌঁছাই দিছে, ওই জায়গাটাতে যে শিয়াল টাইপের কিছু দাঁড়াইছিল সেগুলো কোনো খারাপ জিন হতে পারে।
তাহলে মাঝিটাকে আপনি কি বলবেন?
মাঝিটাকে আমি বলবো যে এটা কোনো ভালো জিন হবে।
আচ্ছা, তার মানে তাকে ভয় না পাওয়াটা কোনো দোষের কিছু হয়,
দোষের কিছু হয় না। কাজ সে যদি আগে কথা বলতো, দেখেন পুরো রাস্তার মধ্যে কিন্তু সে কোনো কথা বলে নাই, তাহলে কিন্তু এই লোক ভয় পেয়ে যেত বা সামথিং হতো, ঠিক না? সে যদি আগে ডিসঅ্যাপিয়ার হয়ে যেত উনি ভয় হয়তো এখানে হার্ট ফিল করতে পারত, ঠিক না?
সেটাই,
সে কিন্তু সেটা করে নাই, সে একদম তীরে এসে করছে, সামহাও তাকে বন্ধ করে দিচ্ছে। তো ওইটা ছিল কোনো ভালো জিন, আর যেগুলো পাড়ে ছিল সেগুলো কোনো খারাপ জিনিস, হয়তো ওনার রাস্তাতে ওনাকে যারা ফলো করতেছিল ওইটাও কোনো খারাপ জিন ছিল।
মানে আপনার কি কোনো সময় এরকম মনে হয়েছে যে আমরা বিভিন্ন সময় রাস্তাঘাটে চলাফেরার সময়, বিভিন্ন সময়ে যে বিভিন্ন জায়গায় যাওয়া আসার সময় পথে আমরাও তো অনেকের হেল্প পাই, কোন সময় এরকম মনে হচ্ছে তাদের মধ্যে সবাই মানে সবাই যে মানুষ এরকম? তো
অ্যাকচুয়ালি আমরা যতটুকু মানে জানি বা যতটুকু দেখি, জিনদের মধ্যে তো অনেকে আছে আমাদের মধ্যে বসবাস করে, উই ডোন্ট ইভেন নো যে আসলে কি। যেমন আমি একবার একটা স্টোরি বলছিলাম ভূতের প্রেমে, যে পুরান ঢাকার একটা মাঠের মধ্যে দেখছিল আমার এক ফ্রেন্ড
অনেকদিন আগে বলেছে,
যে অনেকগুলো ওর সকালে ঘুম থেকে মানে ভোরে হাজরের নামাজের ঠিক পরে,
আপনার কি মনে আছে মাঠটা? মনে হয় আমরা দেখতেও গিয়েছিলাম,
দেখতে গেছিলাম রাইট, ওই মাঠে দৌড়াদৌড়ি করতেছে কতগুলো ছেলে, এবং এগুলো দেখে বোঝা যাচ্ছে না কি, মাঠের মধ্যে দিয়ে নামাজ পড়া শেষ করে প্রথম মুসল্লি ঢুকলো, সাথে সাথে প্রত্যেকটাই এক হয়ে একজন হয়ে গেল,
একজন হয়ে গেল রাইট,
হয়ে আসতে করে একটা পিঠে ছালার ব্যাগ নিয়ে বের হয়ে গেল। সো আমরা কিন্তু জানি না কি কোথায় আছে, হ্যাঁ, সো হইতে পারে একটা মানে মানুষের মতো চলাফেরা করতেছে, হতে পারে। আমরা যেমন অনেক আগে ছোটকালে ঘটনা শুনতাম, এইসব কাহিনী এখনো অনেক পাই মানুষের কাছ থেকে, আসে মেইলে আসে, এসে কিন্তু এগুলো বলি না কারণ এটা অনেক চর্চিত, যে অনেক মাদ্রাসায় অমুক একটা ছাত্র ছিল, পরে দেখা গেল যে সে
আপনার এলাকাতেও এরকম ঘটনা আছে অনেক।
আমার এলাকাতে যে মাদ্রাসা একটা আছে ওখানে তো প্রতিদিনই ঘটনা ঘটে, আমার এক আত্মীয়র বাসা খুব কাছে, সে প্রায় রাত্রে চিৎকার শুনে, ভূত ভূত ভূত, কোথার থেকে শুনে? মাদ্রাসা ছেলেমেয়েরা চিৎকার করতেছে, তো পরে মানুষের কাছ থেকে শুনছে যে ওখানে নাকি জিনরা আসে ডিস্টার্ব করে। তো এটা মানে এত বেশি শোনা কাহিনী হয়ে যায় যে আমরা আচ্ছা এটাকে আর শেয়ার নাই করি,
এটা শুনলে মানুষ বলবে যে আমরা শুনেছি, কিন্তু
শুনেছি
যেটা একই ঘটনা যখন অনেকের কাছ থেকে শোনা যাচ্ছে তখন সেইটা আসলে সেই সন্দেহের কোনো
অবকাশ নেই। এই যে এই ধরনের কাহিনী মাদ্রাসায় ছাত্র হিসাবে আসা, ইউনিভার্সিটিতে ছাত্র হিসাবে আসা, রাসেল ভাই আপনার নিজের বাড়ি রাজশাহী, সেখানে কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে এই কাহিনীটা কিন্তু খুবই কমন। রাজশাহী ইউনিভার্সিটি অনেকে বলেছে যে ছাত্র লাইট নিভাই দিছে হাত বড় করে এবং পরবর্তীতে তাকে দেখা যায়নি, এই ধরনের ঘটনা কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে অনেক শুনছি আমি অনেক মানুষের মুখে। তারপর অনেকের কাছে শুনছি এরকম যে সকালবেলা এসে ডাক দিয়ে নিয়ে গেছে জমিতে চাষ করার জন্য, হ্যাঁ, বা মাটি কাটার জন্য, পরে যে দেখে তার সাথে কুস্তি হয়েছে, এমন শুনছি। মানে এই যে কুস্তির ঘটনাটা আমি একদম আমার নানা বাড়ির মানুষের কাছ থেকেও শুনছি এবং তাদের ব্লাড লাইনের মধ্যে বলছে, কিন্তু পরবর্তীতে আরো মানুষের কাছে শোনার পর আমি একটু কনফিউজ হয়ে গেছি, ওইটা এক অঞ্চল, এটা আরেক অঞ্চল, মানে বিভিন্ন অঞ্চল থেকে। সো এগুলো নিশ্চয়ই ঘটে রাসেল ভাই, না ঘটলে তো মানুষ
হয় না। যে একটা ঘটনা আমি কলকাতা থেকে পাচ্ছি, ঠিক একই ঘটনা ঢাকায় একজন বসে লিখছেন, একই রকমের ঘটনা,
একই রকমের ঘটনা,
শুধুমাত্র প্রেক্ষাপট ভিন্ন, মানুষগুলো আলাদা,
মানুষগুলো আলাদা। এই জিনিসগুলো কিন্তু খুবই মানে আজব। এমনকি এইসবের প্রকার ভেদ, ওই যে আপনি ইংলিশ বইগুলোতে, ইংলিশ সাহিত্যে, ইংলিশ হরর বইতে দেখবেন যে লেখা থাকে যে হেডলেস হর্সম্যান, আমি আগে বলছি হেডলেস হর্সম্যান
বাংলাদেশে আছে,
বাংলাদেশে বাংলায় বলে কন্ধকাটা। এই জিনিসগুলো কিন্তু কমন।
এটা নিয়ে একটা খুব চমৎকার ব্যাখ্যা আছে, মানে ব্যাখ্যাটা হচ্ছে, মানে একজন আমার খুব পরিচিত একজন, মানে আমার খুব বন্ধুর মতো এবং বড় ভাই, তিনি একটা কথা বলেছিলেন, সেটা একটু মানে হাস্যকর হবে, তারপর আমি একটু বলছি। উনি বলেন যে আসলে আমরা সামহাও হয়তো অন্য জগতের সাথে কানেক্টেড হয়ে যাই। তো যেরকম হয় না যে অন্য জগতের কোন একটা এন্টিটি আমরা দেখছি বা কিছুটা আমরা দেখছি, সেটা হয়তো ফুললি ডাউনলোডেড হতে পারে না, তাই
জন্য অর্ধেক অবস্থায়
আমরা দেখতে পাচ্ছি সেটাই। মানুষ দেখে সেটাই। তো যাই হোক, এরকম ঘটনা নিয়ে এবং আলোচনা আরো বাবুভাইয়ের সাথে থাকবে আমাদের আরো একবার। সুতরাং আপনারা সবাই সঙ্গেই থাকুন, একটা ছোট্ট বিরতি নিব, বিরতির পরে আবারও ফিরে আসছি। স্টে টিউনড ফর ইওর ফুড থ্রি এফএম এন্ড ডু ফুড ডে।
শক্তিশালী ইঞ্জিন নিয়ে র রিয়েল রেড আর রকিং হর্নেট এখন পাওয়া যাচ্ছে 1,89,800 টাকায়। আজই চলে আসুন আপনার নিকটস্থ হন্ডা শোরুমে। যদি নন স্টপ গান শুনতে চান তো রেডিও ফুটি বাজান। বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার।
ওয়েলকাম টু ভূত এফএম। ঘড়িতে সময় এক্সাক্টলি রাত 12:35। শুনছেন রেডিও ফুটবল এফএম। আমি কাসার আছি, সাথে আমার সাথে রয়েছেন আজকের অতিথিরা। এবং আপনাদের সবাইকে আরো একবার বলি যে বিশ্বাস করা বা না করাটা কমপ্লিটলি আপনাদের ব্যাপার। আপনারা আপনাদের যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। যদি আমাদেরকে লিখতে চান আপনার ঘটনা, তাহলে আমাদের অ্যাড্রেস হচ্ছে ভূত এফএম এদের ওয়েট রেডিও ফুটবল ডট এফ এম, উইচ ইজ BHWTFM এদের ওয়েট RATIOFORTI.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ শেয়ার করতে পারেন আমাদের সাথে, বা লিখেও পাঠাতে পারেন আপনার ঘটনাটি। আমাদের দুটো ফেসবুক পেজ রয়েছে, www.facebook.com/radiofoodti and www.facebook.com/ ভূতএফএম.রাসেল। এই দুটো অ্যাড্রেসে এসে আপনি আপনাদের ঘটনাগুলো, আপনাদের যে কমেন্ট, সেই কমেন্ট সেকশনে গিয়ে আপনাদের মতামত লিখতে পারেন। কোন ঘটনা ভালো লাগছে, কোন ঘটনা ভালো লাগছে না, সেটা লিখে জানাতে পারেন আমাদেরকে। এবং আমাদের স্টুডিওতে যারা আছেন তাদের ছবি সেখানে আপলোড করা আছে, সেই ছবিতে লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন এবং আরো বেশি মানুষকে জানিয়ে দিতে পারেন ভূতএফএম সম্পর্কে। আমাদের স্টুডিওতে আরো একজন অতিথি এই মুহূর্তে উপস্থিত আছেন, আমরা চলে যাব সরাসরি তার কাছে। প্রথমে জানতে চাইব আপনার নাম, আপনি কোথা থেকে এসেছেন, তারপরে আপনার ঘটনাটি আমরা শুনে আসব। চলুন আপনার সাথে কথা বলি।
আসসালামু আলাইকুম রাসেল।
ওয়ালাইকুম সালাম।
আমি জানি আপনি সবসময় ভালোর দলে। আমি এসেছি মিরপুর ডিউজিস থেকে। আমি মোহাম্মদ কামরুজ্জামান তুষার। আমি একটা প্রাইভেট হসপিটালে কর্মরত আছি।
আচ্ছা, এবং আপনি প্রাইভেট হসপিটালে কর্মরত আছেন এবং আপনার ঘটনাটাও খুব আজবভাবে অ্যাম্বুলেন্স নিয়ে
রিলেটেড। ওকে রাসেল ভাই, আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমার ঘটনাটি হচ্ছে 2017 সালের 1 অক্টোবর। সেদিন ছিল আমার মামার বিয়ে। তো আমি বলে নিচ্ছি, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কুমিল্লা। ঘটনাটা ঘটেছে আসলে কুমিল্লার দাউদকান্দিতে। তো আমরা তিন কলিগ মিলে সকালে রওনা হই দাউদকান্দির উদ্দেশ্যে। আমরা খুব ভালোভাবেই দুটি বাইকে করে তিনজন জার্নি করে খুব সুন্দরভাবেই পৌঁছাই, সারাদিন বিয়ের প্রোগ্রাম শেষ করি, শেষ করে আমরা সন্ধ্যা হয় হয় এরকম একটা অবস্থা, আমরা আবার রওনা করি ঢাকার উদ্দেশ্যে। এখানে আমি একটু বলে নিচ্ছি, আমরা আসলে যে রোডটা ইউজ করেছি সেটা হচ্ছে আমাদের দুইটা ওয়ে আছে, কাঁচপুর সায়দাবাদ হয়ে যেটা যায়, আর একটা হচ্ছে 300 ফিট দিয়ে ভুলতা দিয়ে যে কাঞ্চন ব্রিজ দিয়ে যায়, এটা আমাদের জন্য একটু ইজি প্রাইভেট কার বা মোটরসাইকেলে করে যাওয়ার জন্য, আমরা এই পথটা দিয়ে যাওয়া আসা করি নর্মালি প্রাইভেটে গেলে আর কি। তো ঘটনাটা ঘটে রাসেল ভাই, আমরা যখন সন্ধ্যার পর পর রওনা হই, আমরা তিনজন কলিগ ছিলাম, আমি আর আমার দুই কলিগ সাথে, দুটো বাইক ছিল আমাদের সাথে। তো আমাদের যে স্টেশনটা, স্টেশন থেকে দাউদকান্দি যে টোল প্লাজা, টোল প্লাজার ডিস্টেন্স হচ্ছে 12 কিলোমিটার। তো 12 কিলোমিটার আমরা খুব ভালোভাবে আসি, খুব একই গতিতে দুটা বাইক, আমি ছিলাম একজনের পিছনে বসা আর সামনে যে ছিল সে ছিল সিঙ্গেল। তো খুব ভালোভাবে আসি দাউদকান্দি টোল প্লাজা পর্যন্ত, আমরা টোল দেই, টোল পার দিয়ে আমরা পার হই, ব্রিজে ওঠবো ওঠবো সেই অবস্থা। তো যে সিঙ্গেল ছিল সে হচ্ছে আমাদের সামনে, আর আমার সামনে একজন ড্রাইভ করছে, আমি পিছনে বসা। তো হঠাৎ আমাদের পিছনেই একটা অ্যাম্বুলেন্স টোল দিয়ে মানে জোরে হর্ন বাজিয়ে সাইলেন্সারটা বাজিয়ে জোরে জোরে আসতেছে, নর্মালি যেভাবে আসে খুব জরুরি বা আইসিইউ অ্যাম্বুলেন্স যেগুলা ওই টাইপের, যে জোরে হর্ন দিয়ে খুব ইয়ে হলে ইমার্জেন্সি হলে যে কাজটা করে সেভাবে আসছে। তা আমি তাকিয়ে আছি অ্যাম্বুলেন্সটার দিকে, খুব জোরে আওয়াজ দিচ্ছে বাট আমাদেরকে ক্রস করছে না অ্যাম্বুলেন্সটা। তো আমি চিন্তা করছি এত জোরে মানে সাইলেন্সার বাজাচ্ছে, এত ইমার্জেন্সি, আমরা আমাদের বাইকের গতি কমাই দিচ্ছি। আমি বললাম যে একটু স্লো যান, অ্যাম্বুলেন্সটা চলে যাক। তো অ্যাম্বুলেন্সটা যাচ্ছে না, আমি বলছি এটা কেমন অ্যাম্বুলেন্স, এত জোরে জোরে সাইলেন্সার দিচ্ছে আর আমাদের গতি কমিয়ে দিলাম 30-40 মতো, আর অ্যাম্বুলেন্সটা যাচ্ছে না কেন। তো ওকে বললাম যে আসতে যান, ও অ্যাম্বুলেন্সটা যাক। পরে দেখলাম যে অ্যাম্বুলেন্সটা আমাদেরকে ক্রস করছে, ক্রস করার সময় যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে অ্যাম্বুলেন্সের যে একটা গ্লাস থাকে মিডিল এর দিকে, পিছনের গ্লাসগুলো কালো, উইন্ডোটা খোলা, সেখানে একটা লোক সে আমার দিকে তাকিয়ে আছে।
আচ্ছা,
আমি নর্মালি নিয়েছি যে তাকিয়ে আছে, আমাদেরকে সে ক্রস করলো, তো আমরা যাচ্ছি আমাদের মতো। এর মধ্যে রাসেল ভাই আমাদের আমাকে যে নিয়ে ড্রাইভ করতেছিল সে বলতেছিল যে আমি একটু আনইজি লাগতেছে বাইকটা চালাতে, এতক্ষণ তো ভালো লাগছিল, একটু আনইজি লাগতেছে। আমি বলছি স্যার একটু জোরে চালান, অ্যাম্বুলেন্সটা এখন চলে গেছে, একটু জোরে চালান, আমাদের যে সামনে যে ইয়ে আছে সে খুব দ্রুত যাচ্ছে, 60-70 গতিতে যাচ্ছে। তো সে কি করলো, আর যেতে পারছে না, এই গতিতেই যাচ্ছে, 35 ম্যাক্সিমাম 40। আমি তাকে পুশ করতেছি যে তাড়াতাড়ি যান, আমাদের ঢাকায় পৌঁছাতে হবে, তো অনেক রাত্র হয়ে যাবে। তো সে কোনোভাবেই পারছে না, তার কেমন জানি একটু মানে আসার সময় নর্মালি সে যেমন 80-100 চালিয়ে আসছে ওরকম স্পিডটা তার মধ্যে আর নাই, সেই স্পিডটা একদমই কমে গেছে। তো আমি আর হাইওয়েতে একটা প্রবলেম হচ্ছে, গাড়ি গতির সাথে মিলিয়ে চলতে হয়, গাড়ি গতির সাথে না মিলিয়ে চললে পিছন থেকে হর্ন বারবার হর্ন দিতে থাকে, ডিস্টার্ব করে। তো তারপর আমরা চালাচ্ছি আমাদের গতিতেই, সেই অ্যাম্বুলেন্সটা আবার স্লো হয়ে আমাদের পিছনে চলে আসলো।
আচ্ছা,
তো আবার বললাম যে এত জরুরি অ্যাম্বুলেন্স, এত জোরে সাইলেন্সার দিচ্ছে, এটা এত স্লো যাচ্ছে কেন। আবার আমরা ক্রস করার সময় দেখছি সেই লোকটা, মানে বারবার সেই লোকটা আমার চোখেই পড়ছে, আমি পিছনে বসা, তো আবার সেই লোকটা, তো আবার জোরে জোরে পিছন থেকে সেই সাইলেন্সার বাজাচ্ছে, সাইলেন্সার বাজাচ্ছে, এভাবেই চলতে থাকে তার সাথে। এর মধ্যে যে আমার সামনে যে ড্রাইভ করছে সে খুব নার্ভাস হয়ে যায়, সে এভাবে চালাতে থাকতেছে। তো আমি যেটা ধারণা করতেছিলাম যে এত জোরে জোরে আসতেছে, ঘটনাটা কি কি হইতে পারে, তারা যাচ্ছে না কেন, তা আমি কয়েকবার মানে হাতে ইশারা করে তাকে সিগন্যালও দিলাম যে আপনি যান, আমরা স্লো যাচ্ছি, আপনি যান, বাট না, তার যে গতি নর্মালি সেভাবেই চলছে। তো আমার মধ্যে একটা মানে ভয় কাজ করছে, এটা কিভাবে সম্ভব যে এত দ্রুত গতির অ্যাম্বুলেন্সটা বারবার আমাদেরকে পিছনে পড়তেছে, আবার সামনে যাচ্ছে, এরকম করে না মানে একটা মানে খেলার মতো, একবার আমরা যাচ্ছি, একবার
আপনাকে ক্রস করে যাওয়ার পরে আবার পেছনে,
আবার পেছনে এসে পড়ছে
ব্যাপার আসলে,
এবং যে তাকিয়ে আছে সে আমার দিকেই তাকিয়ে আছে। আমার মধ্যে একটা ভালো ভয় কাজ করতেছে যে ঘটনাটা কেমন, তাছাড়া যে ড্রাইভ করতে সে খুব নার্ভাস হয়ে গেছে, ওই দিক দিয়ে সামনে যে আছে সে আমাদের উপর খুব বিরক্ত হয়ে যাচ্ছে, কারণ তার গতির সাথে আমরা কোনোভাবে মিলাতে পারতেছি না, সে কোনো একটা জায়গায় থামতেছে 60-70 গতিতে, আবার যখন আমরা তাকে ছুই তারপর আবার সে চালায় নর্মালি, সে আগে চলে যাচ্ছে, বাট কোনোভাবেই আমরা একসাথে এক রথে আমরা যেতে পারছি না। তো আমি মানে মনে মনে একটা টার্গেট করি যে আমরা তো মদনপুর যখন যাব তখন তো রাইট টার্ন নিব আমরা, তো তখন হয়তো এটা তো নর্মালি ওই দিক থেকে যে প্যাশেন্ট গুলো আসে সেগুলো নর্মালি ঢাকা মেডিকেল অথবা পিজি
ওই দিকটাতে যায়। নর্মালি 300 ফিটে যাওয়ার কোন পসিবিলিটি নেই, তো ভাবলাম যে আমরা হয়তো বেঁচে যাবো, আল্লাহ আমাদেরকে বাঁচাইয়া যাবে, যে অ্যাম্বুলেন্সটা ওইদিকে চলে যাবে। তো আমাদের সামনে যে ছিল সে রাইডটা নিয়ে সামনে অপেক্ষা করতেছে, আমরাও গেলাম। যাওয়ার পর দাঁড়ালাম একসাথে, দাঁড়ায় দেখি যে অ্যাম্বুলেন্সটা ঠিক রাইট টার্নই করলো। রাইট টার্নটা করলে সে আমাদেরকে খুব স্পিডে ক্রস করে গেল। আমি তখন খুব বেশি অবাক হয়ে গেলাম যে এইদিকে এটা কিসের জন্য আসলো, এটা তো ওইদিকে যাওয়ার কথা, সোজা যাওয়ার কথা, কেন রাইট টার্নে আসলো, এটা আমাদেরকে ফলো করছে এরকম কিছু। তো এর মধ্যে ওই আমাকে যে নিয়ে ড্রাইভ করতেছিল সে খুব নার্ভাস ফিল করতেছে, সে বলতেছে আমি কেন জানি বাইক টানতে পারতেছি না। তো আমাদের সামনে যে ছিল সে বলল যে বাইকে প্রবলেম নাকি ডবল ওঠাতে প্রবলেম। তো সে বলল যে ঠিক আছে আমার বাইকটা একটু ভালো, আমার বাইকটা তুমি নাও, আর যে ডবল আছে আমি ডবলকে তার আমার পিছনে নিচ্ছি, তুমি সিঙ্গেল আসো এবং ভালো বাইকে আসো। তো আমরা ওইরকম ভাবে কাজ করলাম, কিন্তু চেঞ্জ করলাম সবকিছু ঠিকই, বাট সবকিছুই আগের মতো, সেই সে স্লো ভাবে আসতেছে, সে আগের মতোই করতেছে। তো আমি পিছনে, আমি এর মধ্যে ওই ঘটনাটা যে সামনে ছিল তার সাথে শেয়ার করতে শুরু করলাম যে তোলপাড়া থেকে শুরু করে এই অ্যাম্বুলেন্সটা আমাদেরকে ফলো করতেছে, একবার আসছে যাচ্ছে, আমরা এটার মানে বুঝতেছি না, এবং একটা লোক উইন্ডো দিয়ে তাকিয়ে আছে বারবার আমার দিকে। তো আমার খুব ভয় লাগতেছে বিষয়টা, আর ফারুক এই যে ছিল ড্রাইভে সে খুব নার্ভাস হয়ে গেছে, মানে সে বলতেছে আজকে আমার কেমন জানি লাগতেছে, আমার মনে হচ্ছে না আমি ঢাকা পর্যন্ত যেতে পারবো।
আচ্ছা,
তো এটা বলার পরপরই সাই করে আবার অ্যাম্বুলেন্সটা আমাদের পাশ দিয়ে গেল। আমি বললাম যে এই যে এই অ্যাম্বুলেন্সটাই, এই অ্যাম্বুলেন্সটা নিয়ে এতক্ষণ আমাদের সাথে এরকম হচ্ছে। তো তারপর পিছনে ফিরে তাকালাম, দেখলাম যে ও পিছনে পড়ে যাচ্ছে, পিছনে দেখলাম যে ওর আর কোনো চিহ্ন নেই, ওকে আর দেখতেছি না আমরা, সিঙ্গেল ছিল। তো আমরা বাইক ঘুরালাম, ঘুরে গেলাম যে দেখলাম যে ও পড়ে আছে একটা গর্তের মধ্যে, পুরো বাইক সহ একটা গর্তের মধ্যে পড়ে আছে। গর্তে একটু বৃষ্টির পানি ছিল, ধোঁয়া উঠতেছে মোটরসাইকেলের থেকে, ইঞ্জিন থেকে ধোঁয়া উঠতেছে প্রচন্ড, সে প্রচন্ড ব্যথা পায়, বাইকের নিচে পড়ে আছে। আর যে একটা কাভার্ড ভ্যান ছিল তার পিছনে, হেডলাইট দুটা ওচা করে খুব হার্ড ব্রেক করে দাঁড়িয়ে আছে, মানে আর অল্পর জন্য সে বেঁচে গেছে, যে তাকে চাপা দেয়নি কাভার্ড ভ্যানটা এরকম। তো আমরা যাওয়ার পর তো আমরা অবাক দেখি এটা, যেটা কিভাবে হইল, তাকে জিজ্ঞাসা করতেছি, সে বলতে পারতেছে না যে কিভাবে পড়লো, কেন পড়লো,
কিছুই
বলতে পারতেছে না। বাট সে
মানে দুর্ঘটনাটা কিভাবে হলো এটাই তার কোনো
আইডিয়া নেই।
আচ্ছা,
তো আমরা কাভার্ড ভ্যান ওনাকে দোষ দিতে পারছি না, কারণ সে হার্ট ব্রেক করার কারণে সে বেঁচে গেছে,
বরং
ভালো বলতেছে যে সে হার্ট ব্রেক করেছে। তো সেখানে আমরা 10-15 মিনিট অপেক্ষা করলাম। এখন যে অ্যাক্সিডেন্ট করলো সে কোনোভাবে আর বাইক চালাতে পারবে না, তার পায়ে ইঞ্জুরি হয়েছে। তো এখন আমরা প্ল্যান করলাম যে আমি যে এটাতে ডবল ছিলাম, যে ইঞ্জুর্ড হয়েছে সে সাথে উঠে যাবে, আর ওই বাইকটা আমি চালাবো। তো ওইভাবেই করছি। এখন হচ্ছে ওরা ভালোভাবে আগের মতো যাচ্ছে, বাট এবার আমার সাথে, এবার আবার দেখি যে ওই অ্যাম্বুলেন্সটা আবার আমার পিছে পড়ে গেছে, তারা স্পিডে যাচ্ছে। তো আবার সেই ঘটনা, সেই অ্যাম্বুলেন্সটা আবার আমার সাথে, আমি তো এখন সিঙ্গেল, তখন তো দুইজন ছিলাম, আমার মধ্যে একটু ভয় কম ছিল, এখন ভয়ের পরিমাণটা আরো বেড়ে গেছে যে আবার অ্যাম্বুলেন্সটা যাচ্ছে এবং ওই লোকটা ঠিক একইভাবে আমার দিকে তাকিয়ে আছে। তো আমি মানে ভীষণ ভয় পাইতেছি যে আমি কি এভাবে যাইতে পারবো ঢাকা পর্যন্ত, নাকি ওনারা ওনাদেরকে আমি ধরতে পারবো, ওনারা কোথায় আছে। আর আমার ফোনেও চার্জ ছিল না যে তাদেরকে একটা ফোন করে আমি বলবো যে এই গন্তব্যে আমি আছি। তো এভাবে করতে করতে ভুলতা যে চার কোনার যে মাথাটা আছে, চার রাস্তা একটা ফ্লাইওভার হচ্ছে, ওই পর্যন্ত আমরা আসি। আসার পর 12 চাকার একটা বড় গাড়ি আছে, আমি কিভাবে যেন ওইটার মাঝ পর্যন্ত ঢুকে গেলাম।
আচ্ছা,
মানে বড় একটা দুর্ঘটনা ঘটতো, আল্লাহ বাঁচাইছে আমাকে। পরে কয়েকজন লোক দেখলো, দেখার পর আর ওইটাও একটা সিগন্যাল ছিল, সিগন্যাল থাকার কারণে উনিও হার্ট ব্রেক করে ওখানে গাড়িটা আটকিয়ে রাখে। পরে কয়েকজন আমাকে টেনে বের করলো বাইকটাতে, বাইকটাতে একটু ক্ষতি হয়েছে, ব্রেকটা একটু বাঁকা হয়ে গেছিল। তো এই বাঁকা ব্রেক নিয়েই আমি সামনের দিকে আগাইতেছি। তো একটু পর যাচ্ছি, এটা ক্রস করলাম, ক্রস করে দেখি যে আবার সেই অ্যাম্বুলেন্স,
আবার
সেই ঘটনা, আবার মানে এরকম হচ্ছেই, মানে সেই শুরুতে যেটা হয়েছে এখন পর্যন্ত সেটা হচ্ছে। আর ভয়টা আমার বাড়তেছে যে আমি কি করব, মনে হচ্ছে বাজে কিছু হচ্ছে আমার সাথে। সেটা তারপর একটু পর আমি গেলাম, যাওয়ার পরে আমি ওই অ্যাম্বুলেন্সটা আবার আমাকে খুব দ্রুত ক্রস করে গেল, আবার সেই লোক, আবার সেই চেহারা,
এবং আপনাদেরকে আবারও তাকালো,
আবারও তাকালো।
আচ্ছা,
তো ওই দিকটা একটা গ্রাম অঞ্চল টাইপের, তো মানে কিছু কাভার্ড ভ্যান ছাড়া লোকাল বাসও দেখা যাচ্ছে না,
মানে প্রাইভেট কারটার খুব কম, মানুষ হাঁটাচলা খুব কম,
নর্মালি মালামাল ক্যারি করা হয় রোডটা। তো তারপর কি হলো, তারপর অ্যাম্বুলেন্সটা খুব দ্রুত চলে গেল, আমি ভয় পেয়ে গেলাম। ভয় পাওয়ার পর অ্যাম্বুলেন্সটাকে আর দেখলাম না কিছুক্ষণ। এরপর দেখলাম একটা প্রাইভেট কার, প্রিমিয়ার টাইপের প্রাইভেট কার। সেটা হচ্ছে নর্মালি দুই পাশে যে গ্লাস থাকে, লুকিং গ্লাস, লুকিং গ্লাস লাল কাপড় বাঁধা।
আচ্ছা,
ড্যাড বডি ক্যারি করলে যে পিক আপে বা গাড়িতে করে আর কি, যে একটা রেড সিগন্যাল দিয়ে যাচ্ছে ওরা, দুই পাশে কাপড় বাঁধা। আসল ভাই ওইটা হচ্ছে মানে ওই গাড়িটা আবার একটা দ্রুত দেখলাম আমাকে গেল, কিন্তু সেই লোকটাই সেই গাড়ির সামনে বসা যে লোকটা ছিল অ্যাম্বুলেন্সে
ড্রাইভ করছিল
না, সে ড্রাইভারের পাশে সিটে বসে আছে এবং সেই গাড়িটার গ্লাসগুলো সবগুলোই কালো।
মুহূর্তের মধ্যে আপনি চিনতে
পারলেন, মুহূর্তের মধ্যে আমি চিনতে পারলাম যে সেই লোকই অ্যাম্বুলেন্সে গিয়েছিল, একই লোক। আমি তো আসলে আরো বেশি ঘাবড়ে গেলাম যে মনে হয় সম্ভব না আমার পক্ষে যাওয়া। আমি তখন বাইকটা থামিয়ে রাখলাম যে আমার উপযুক্ত টাইম হচ্ছে এখন থামিয়ে রাখা, আমার আর কোনো উপায় নেই, আমার যেতে পারছি না। বাইকটা থামিয়ে রাখে এখন আমি কাউকেই পাচ্ছি না এখানে যে আমাকে কেউ একটু হেল্প করবে। রাত হয়ে যাচ্ছে, শুধু একটু কয়েকটা কাবার বেন দেখতেছি, আর একটা মনে একটা কাজ করতে হলো চিন্তায়ের ভয়, ওই রাস্তাটা বেশি ভালো না, খুব ভয় কাজ করতেছিল। পরবর্তীতে আমি কয়েকজন লোককে পাই, পাওয়ার পরে তাদের ফোন নাম্বার দিয়ে আমাদের সামনে যারা ছিল তাদেরকে কল
ইনফর্ম করেন, আপনি
ইনফর্ম করি যে এই পজিশনে আছি, ওরা আসলে আমাকে এবার হেল্প করলো, হেল্প করে আবার সে আগের মতোই আমরা যাচ্ছি। তো যাওয়ার পরে আমি তো খুব ভয়ে যাচ্ছি, তো ওরা অনেকটা আমার সাথে সাথে যাচ্ছিল, কিন্তু আমি যেই গতিতে যাচ্ছি আসলে ওরা কোনোভাবে ওটা পারতেছে না। আর এরপরই 300 ফিটের কাছাকাছি চলে আসছি, একটা যানজট লাগছে ওখানে, ওদেরকে আমি আবার হারাই ফেলি, পাই না। তো ওরা কাঞ্চন ব্রিজটা ক্রস করে, ওরা কাঞ্চন ব্রিজের ওই পার থাকে, আর আমিও এর মধ্যে আর ওই গাড়িটাকে আমি দেখি না,
আর পান না
না
ওই অ্যাম্বুলেন্সটাকেও না,
অ্যাম্বুলেন্সটাকে আর পাইনি, গাড়িটাকে আর আমি দেখি না। যানজটে অনেক গাড়ি দেখি, বাট ওই গাড়িটাকে আর আমি দেখি না। গাড়িটাকে আমি দুইবার দেখেছি, একবার প্রথমে দেখেছি, আরেকবার সামনে আরেকবার দেখবো। তো আমরা আমার সিদ্ধান্তটা হচ্ছিল যে ওই পার যাই, ওরা অপেক্ষা করছে, একসাথে তিনজন গেলাম। যাওয়ার পরে আমার ড্রাইভিং লাইসেন্স ছিল না, না থাকার কারণে ওই বাইকের যে পিছনে ইনজোর্ড ছিল সে বলল যে ও পিছনে বসবে, যদি পুলিশ ধরে বা সার্জেন্ট ধরে ওর লাইসেন্সটা শো করবে। আমি আমি ড্রাইভিং আছি, আমি চালাচ্ছি ও পিছনে। তো আমরা দুজনে এখন আবার উনি আবার চলে যাচ্ছে, তো আমরা 300 ফিট দিয়ে যাচ্ছি, ওরা উনি খুব গতি দিয়ে যাচ্ছে আর আমরা নর্মালি অ্যাজ ইউজুয়াল 30-35 যাচ্ছি। মনের মধ্যে খুব ভয় কাজ করতেছে, সেও ইনজোর্ড আর আমিও খুব ভয় নিয়ে যাচ্ছি। তো এর মধ্যে আবার সেই গাড়িটাকে দেখলাম একবার রাসেল ভাই, এটাই লাস্ট টাইম ছিল গাড়িটাকে দেখার। গাড়িটা আবার চলে গেল, আবার খুব আমার দিকে সেইভাবে তাকায় ছিল। তো আমি আর ওই তাকে বললাম যে অ্যাম্বুলেন্সটা দেখার পরে, এরপরে সে গাড়িটা সে দেখেনি, শুধু আমার সাথে হয়েছে। তো আমি আর তাকে বিস্তারিত ব্যাখ্যা করতে পারতেছে যে কি ঘটতেছে এটা। আমি তাকে বললাম যে দোয়া পড়েন, মনে হয় বাজে কিছু হচ্ছে আমাদের সাথে, দোয়া পড়েন আমরা যাতে ঠিক মতো পৌঁছাতে পারি। তো খুব আস্তে আস্তে আমরা আসলাম, আসার পরে কুড়িল পর্যন্ত আমরা আসলাম, এর মধ্যে গাড়িটাকে আমরা দেখিনি। কুড়িলে আসার পর একটু পরেই আমরা বাইক নিয়ে পড়ে যাই এবং পিছনে একটা প্রাইভেট কার ছিল, সেও খুব স্পিডে ছিল, বাট আল্লাহ আমাদেরকে বাঁচাইছে, সে খুব হার্ট ব্রেক করার কারণে আমরা দুজনে ছিটকে পড়ে দুই জায়গায়।
আচ্ছা,
তো খুব ভালোই আহত হই আমরা। আহত হওয়ার পরে তারপর আমরা ওই সামনে যে ছিল তার সাথে যোগাযোগ করে আমরা কোন রকমের রাসেল ভাই বাসায় যাই, এবং মানে আল্লাহর কাছে শুকরিয়া করি যে আজকে মানে কি হতে চলছিল আমাদের সাথে আসলে আমরা জানতাম না। আমাদের বাবা মায়ের দোয়া ছিল, আল্লাহর রহমত ছিল, এই জন্য হয়তো আমরা আজকে বেঁচে আসছি। আমার ওই কলিগটা অসুস্থ ছিল কয়েকদিন, আর রাসেল ভাই আমার যে ইঞ্জুরি ছিল পায়ে পড়ে যাওয়ার পরে, নর্মালি আমি তো হসপিটালে জব করি, আমি যেটা জানি আর কি, সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে রিমুভ হয়ে যায় বা শুকিয়ে যায়,
হিল করার কথা হয়,
হিল করার কথা। কিন্তু বাট আমার এক মাস পর্যন্ত হয়ে গেছিল রাসেল ভাই এই ইঞ্জুরটা ভালো হয়নি, এবং আমি এত সুন্দর করে আমাদের এক্সপার্ট সিস্টারদের যে ড্রেসিং করাতাম, বাট এটা ভালো হয়নি, অনেক সময় লাগছিল। নর্মালি ডায়াবেটিক পেশেন্ট ধরে এত সময় লাগে না, বাট আমার কি করতে এটা অনেক সময় লাগছিল। তো রাসেল ভাই এই ছিল আমার ঘটনা।
ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং এই ঘটনাটি খুবই অদ্ভুত ধরনের একটা ঘটনা, যে সেই অ্যাম্বুলেন্সের রহস্য উনি আজ পর্যন্ত জানেন না যে সেটা কি ছিল, এবং সেই যে একটা সেডান গাড়ি যে গাড়িটা তার তাকে ক্রস করে চলেছে, যার সামনে লাল রঙের কাপড় বাঁধা ছিল, সে দুটো গ্লাসে দুটো লাল রঙের কাপড় বাঁধা ছিল, সেটাও তিনি এখনো উদ্ধার করতে পারেননি যে সেই গাড়ির রহস্য কি ছিল। কিন্তু সেই দিন তাদের দুইবার ঘটনার দুর্ঘটনার সম্মুখীন হতে হয় এবং তারা ইনজিউর্ড হন, এবং আল্লাহর রহমতে তারা বেঁচে ফিরে আসেন ঠিকই, কিন্তু সেই ঘটনাটি এখনো তাদের স্মৃতিতে জল জল করে জ্বলছে বা উজ্জ্বল হয়ে আছে। যাই হোক, আমরা দুটো জিনিস একটু মেনশন করতে চাই। একটা হচ্ছে আমাদের পুলিশ ভাইদের, যারা রাজ্যকে ভূতাতন শোনেন, তাদের কাছ থেকে আমরা খুব চমৎকার চমৎকার ঘটনা পেতাম, যে ঘটনাগুলো আপাতত বন্ধ আছে। আমার কাছে মনে হয় যে রাস্তাঘাটে বিভিন্ন সময় তাঁদের যখন যেহেতু থাকতে হয়, বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স তাদের হয় এবং বিভিন্ন জায়গায় থেকে তারা সে সমস্ত এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করে, এবং তারা তাদের কাছে অদ্ভুত সব ঘটনা তারা যদি নিজেদের জীবনে নাও ঘটে, আপনারা হয়তো সেটা সেগুলো কারোর কাছ থেকে জানতে পারেন। কেউ যখন আপনাদের কোনো ঘটনা এক্সপ্লেইন করে, হয়তো অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা আপনারা জানতে পারেন। যদি আপনাদের সুযোগ থাকে সেগুলো শেয়ার করার, যদি এরকম কোনো বাধা না থাকে বা কোনো ধরনের কোনো সমস্যা না থাকে, তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমি ঠিক জানি না, তারপরেও আমাদের এর আগে যারা শেয়ার করেছেন অনেকেই আছেন যারা যাদের কাছে চমৎকার চমৎকার ঘটনা আছে। এবং আমি কেন বলছি এটা, সেটা হচ্ছে যে আপনারা এমনিতেই ভয় কম পান, আপনারা যে ঘটনাগুলো পাঠাবেন সেই ঘটনাগুলো মানে আরও বেশি ভয়ঙ্কর হবে আমাদের কাছে, সেটা খুবই স্বাভাবিক। আর এই সপ্তাহেও আমরা যেটা হয়েছে সেটা হচ্ছে যে গত সপ্তাহে আমরা বলেছিলাম, গত সপ্তাহের আগের সপ্তাহে আমরা বলেছিলাম যে আমাদের ইমেইলে ঘটনা লেখা আসলে খুব কঠিন। একটা ইমেইল চমৎকারভাবে লিখে সেই ঘটনাটিকে তুলে ধরাটা ইজ ভেরি ডিফিকাল্ট। তো ভালো ইমেল পাওয়াটা খুব ডিফিকাল্ট আমাদের জন্য। তো আমরা গত সপ্তাহের আগে সপ্তাহে বলেছিলাম যে ভালো ইমেল আমরা এই সপ্তাহে পাইনি, সুতরাং আগের ইমেল থেকে পড়ছি, অনেক আগে পাঠানো ইমেল থেকে বেছে আমরা আবার বের করলাম, সেই ইমেল থেকে পড়লাম। এবং তার পরের সপ্তাহে যেটা হলো সেটা হচ্ছে অনেকগুলো ইমেল একসঙ্গে পেলাম এবং সেগুলো খুব চমৎকার চমৎকার ঘটনা। ঠিক একইভাবে গত সপ্তাহেও আমরা আমাদের প্রচুর ইমেল পেয়েছি, প্রচুর ইমেল পেয়েছি, কিন্তু একটাও সিলেক্টেড হয়নি। আমরা গত সপ্তাহের আগের সপ্তাহে যে ইমেল পেয়েছিলাম সেখান থেকে কিন্তু আজকের প্রথম ঘটনাটা আমরা আপনাদের শুনিয়েছি। তো যাই হোক, ইমেইল যারা লিখছেন তাদেরকে বলছি আর কি যে এটা খুবই ডিফিকাল্ট একটা কাজ এবং আপনারা খুব চমৎকারভাবে সেটা পারেন। তো যারা ভালো পারেন তাদেরকে বলবো, যেহেতু যাদের ঘটনা সিলেক্টেড হয়েছে এর আগেও, তাদেরকে বলবো একটু এগিয়ে আসতে এবং আমাদেরকে চমৎকার কিছু ইমেল পাঠিয়ে দিতে। আমাদের এখানে মেসেজ পাঠাচ্ছেন অনেকে যাদের নাম অনেক সময় পড়া হয় না, এমদি আশিক ইসলাম দেখতে পাচ্ছি, ফরহাদ হোসেন হৃদয় আমাদের সঙ্গে আছেন, শঙ্কর দাস, এস জিসান, এম জি আবির আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন হাফেজ, আচ্ছা ময়নউদ্দিন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এম ডি আচ্ছা আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, ডি WF আরমান, এস এম ইমন আমাদের সঙ্গে আছেন, ওয়াজিদ শফি আমাদের সঙ্গে আছেন, আরিয়ান মিকাইল আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, পান্না আরিফ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এম ডি আসাদুজ্জামান জামান, এম ডি শিহাব হাসান আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, শিলা হোসেন, পলাশ মন্ডল আমাদের সঙ্গে আছেন, মনিরুল ইসলাম বিপুল আমাদের সঙ্গে আছেন, বীর সাব্বির আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও আমাদের সঙ্গে আছেন মাহির লাবিব, এম ডি মাহির লাবিব আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন ফরিজ শাহরিয়ার আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, সিঙ্গার আমাদের সঙ্গে আছেন, খায়রুল জামান আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, আরো অনেকেই আমাদের যে রেডিও ফুর্তির পেজ আছে সেখানেও আছেন, এম ডি রাজু আমাদের সঙ্গে আছেন, আর এস রফিকুল নাইম, আরিফুর রহমান, জিতু শাহিল হালদার আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, রবিউল ইসলাম সহ আরো অনেকে আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও সামিদ মালিক আমাদের সঙ্গে আছেন, এম ডি শাহরিয়া, সাব্বির রহমান সনেট, এস এম মাসুম খান আমাদের সঙ্গে আছেন, রাব্বি আহমেদ শাহ, অভিক রাজ রতন আমাদের সঙ্গে আছেন, এম ডি রিফাত, এম ডি মাহফুজ আমাদের সঙ্গে আছেন, রবিন আমাদের সঙ্গে আছেন, আরিয়ান আমাদের সঙ্গে আছেন, প্রিন্স রিয়াদ আমাদের সঙ্গে আছেন, এম ডি শিহাব, মেহেদি হাসান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন, এম ডি সরওয়ার হোসেন শহীদুল আমাদের সঙ্গে আছেন, আবির আহমেদ, তপু রায়হান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন, এম ডি আবদুল্লাহ, সালমান ফার্সি আমাদের সঙ্গে আছেন, এম ডি সাকিব হোসেন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন সেলিম রেজা, রাকিবুজ্জামান, ফরহাদ হোসেন হৃদয়, আর জে সকাল, এম ডি মারুফ, মোর্তজা মাহি, আর জে রাজু আহমেদ আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন এই মুহূর্তে। যাই হোক, আপনারা লিখে পাঠান, আপনাদের যে মেসেজগুলো আছে, যে কমেন্টগুলো আছে সেই কমেন্টগুলো কমেন্ট সেকশনে জানিয়ে দিন এবং আপনাদের যে মেসেজ আছে সেখানে আপনারা পাঠাতে পারেন। অনেকেই দেখতে পাচ্ছি ঘটনা পাঠাচ্ছেন মেসেজে, আমার কাছে মনে হয় যে ইমেল পাঠানোটা বেটার। আমাদের ইমেল অ্যাড্রেসটা এই সুযোগে আরও একবার শেয়ার করে দিচ্ছি, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhwt@rati.fm। ছোট্ট একটা বিরতি নিব এবং বিরতির পরে ফিরে আসবেন বাবু ভাই, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, স্টে টিউনড টু রেডিও ফুর্তি FM অ্যান্ড
ফুর্তি। 166 এর শক্তিশালী ইঞ্জিন নিয়ে র রিয়েল রেট আর রকিং হর্নেট এখন পাওয়া যাচ্ছে 1,89,800 টাকায়। আজই চলে আসুন আপনার নিকটস্থ হন্ডা শোরুমে।
Face it, face it. Radio money, footy. Radio footy.
Hoot FM. The night comes alive. Bishash korana korata. Apnar bepar.
ওয়েলকাম ব্যাক। ঘড়িতে সময় রাত 12:59। আমি রাস্তা আছি সাথে, এবং এই মুহূর্তে আমি যেটা বলেছিলাম যে আমাদের কিছু কমেন্ট আমরা পড়ব, এবং সেই কমেন্টগুলো আমাদের যে ফুর্তির পেজ আছে সেখান থেকে পড়তে চাই। একটু আগে ফুর্তির কমেন্ট পড়েছি, এখন রেডিও ফুর্তির কমেন্ট পড়ব। এবং আমি দেখতে পাচ্ছি সালহা খানম আহিবা আমাদের সাথে আছেন, আমাদের সঙ্গে আছেন আসাদুল খান, সিয়াম নাটোর থেকে আমাদের সঙ্গে আছেন, বেনজির আহমেদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন এস এম মাসুম খান, আমাদের সঙ্গে আছেন অন্ত মানিক, আমাদের সঙ্গে আছেন এমডি রহিম শেখ, আমাদের সঙ্গে আছেন অরণ্য সাজ্জাদ, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও মমিনুল ইসলাম আপন, আমাদের সঙ্গে আছেন আরাফাত রাফি, সৈয়ব তুহিন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন গোবিন্দ, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ইয়াসিন সরফরাজ শফিন, আমাদের সঙ্গে আছেন সোহাইব তুহিন, এস কে শাকিউন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও এমডি হেলাল আহমেদ, সৌদি আরবিয়া থেকে তিনি অ্যাপ দিয়ে শুনছেন, আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ নাজমুল নাদিম, আমাদের সঙ্গে আছেন তাসনিফ জামান, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি জুবায়ের হাসান নাদিম, আমাদের সঙ্গে আছেন সৈয়দ তাজউদ্দিন আহমেদ নোমান, আমাদের সঙ্গে আছেন এমডি আসদুজ্জামান, রুহি খান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন অনিক খান, আমাদের সঙ্গে আছেন তুষার সৈয়দবাদি, আমাদের সঙ্গে আছেন সাদমান ইসলাম প্রান্ত, জয় অ্যালাইভ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন রাশিদুল, আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ সামিম সামিন আসহাব, আমাদের সঙ্গে আছেন এস এইচ ইমন, আমাদের সঙ্গে এছাড়াও আছেন মুবিন হাসান পিয়াস, এমডি আকাশ আমাদের সঙ্গে আছেন, শুভ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন অ্যাঞ্জেল নেহা আমাদের সঙ্গে আছেন, আরো অনেকেই। তো যাই হোক, আপনারা লিখুন আমাদেরকে এবং আপনাদের সেরা ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে। আমি এখন যেটা করবো সেটা হচ্ছে চলে যাবো বাবু ভাইয়ের কাছে, এবং তার কাছ থেকে একটা চমৎকার ঘটনা আমরা এই মুহূর্তে শুনে আসব। আশা করছি গতবারের মতো গতবারের ঘটনায় প্রচুর প্রশংসা করেছেন আপনারা, লিখছেন বাবু ভাইয়ের ঘটনা সম্পর্কে, এবং সেই এই ঘটনাটা আশা করছি আপনাদের ভালো লাগবে। বাবু ভাই ওয়েলকাম ব্যাক।
থ্যাংক ইউ রাসেল ভাই। এই কাহিনীটা আপনার আমি শুনেছি হচ্ছে গিয়ে সুমিতের কাছে।
জি,
তো সুমিত, এটা হচ্ছে আপনার ঢাকার বাইরের একটা কাহিনী, যেটা যথারীতি আপনার একটা আসলে ট্রাভেলিং এর উপরই। তো জিনিসটা মানে আমার কাছে বেশ অবাক লাগলো কোইনসিডেন্টলি, যে আগে যিনি বললেন ওনারও ছিল হচ্ছে
ট্রাভেলিং
এর, আমার প্রথম কাহিনীটাও কাইন্ড অফ লাইক দ্যাট ছিল।
হ্যাঁ,
এটাও সেরকম আসলে সিলেক্ট করার সময় তো করা হয়েছে করার আর কি। যাই হোক, সুমিতের এই কাহিনীটা হচ্ছে যে বাংলাদেশের খুব বিখ্যাত একটা রাস্তার কথা, কিন্তু আমি অ্যাকচুয়ালি ওই রাউটটা উল্লেখ করব না, কারণ ওইখানে রেস্টিং রেস্টুরেন্ট এই একটাই পড়ে বেশ বড়। এখন আমি যদি ওটা নাম বলি অনেকে
সবাই চিনে
ফেলবে। যাই হোক, তো সুমিত যাচ্ছিল তাদের বাড়িতে, এবং যথারীতি সে আপনার তার বাসটা ছিল রাতে, এবং ঠিক ধরেন ঢাকা থেকে যখন যাচ্ছে, যেতে যেতে একটা সময় যখন পৌঁছায় তখন অলরেডি রাত হয়ে গেছে, লাইক 12:00-1:00 এরকম ভোরের দিকে তার ডেস্টিনেশনে পৌঁছানোর কথা আর কি। তো ও যেখানে যাচ্ছিল সেখানে রাসেল ভাই এমন একটা জায়গায় রেজিস্ট্রেশনটা যে আপনার এরপরে রেজিস্ট্রেশনের পরের জায়গাটা হচ্ছে প্রান্তর।
আচ্ছা,
এটা কোন একটা সময় বিলের মতো হয়ে যায় বৃষ্টির সময়, আর যখন নাকি মানে দুই পাশে পানি রাস্তার পাশে চলে আসে, আর শুষ্ক সময় শুষ্ক থাকে, ধুধু প্রান্তর থাকে, এবং অ্যাকচুয়ালি কিন্তু এরপর আর রেজিস্ট্রেশন নেই, দীর্ঘ সময় ওই রাস্তাতেই চলতে হবে গাড়িটা এরকম একটা জায়গায়। এবং ওই রাস্তায় অনেক দূর চলার পর দুই পাশে হয়তো একটু বনের মতো জঙ্গলের মতো পড়ে এরকম। সো এবং রাস্তার ভাই আপনি নিজেও ট্রাভেল করছেন অনেক রাস্তা, এটুকু বলে রাখলাম আর কি।
আচ্ছা,
যাই হোক, ও যখন ওখানে পৌঁছায় তখন রাতের বেলা, রাসেল ভাই রাতের বেলা ওই রেজিস্ট্রেশনে পৌঁছায়, বেশ ওই রেস্টুরেন্টটা বেশ বড় লাক্সারিয়াস, একতলা দুইতলা তিনতলা এরকম, এবং ওপরের দিকে একটু পরিচ্ছন্ন জায়গা, নিচের দিকে তো এভারেজ। তো উঠে যায় সুমিত, ওখানে ওদের গাড়িতে করে যাচ্ছিল, গাড়ি পার্ক করে উপরে উঠে, উপরে উঠে যে আপনার ওই যে লাউঞ্জ যেখানে ওখানে বসে, বসে থেকে লাউঞ্জ ফাঁকা, রাতের বেলা খুব একটা বাসও থামে নাই, যেহেতু তার প্রাইভেট কারে ট্রাভেল করা হচ্ছে, অন্য কোন বাসের স্কেজুল নাই। শান্ত যখন অনেকগুলো বাস থামে তখন ধরেন ডিফারেন্ট মানুষজনের আনাগোনা ঘটে, তো দেখতেছে যে পুরোটাই ফাঁকা ওই জায়গাটা। তো এক জায়গায় যে বসে বসে যে কিছুক্ষণ চিন্তা করে কি করবে, হালকা লাইক লাইট স্ন্যাক্স এর কথা চিন্তা করে। তো ওখানে বেশ করে বাইরের স্ন্যাক্স খুব ভালো পাওয়া যায় না, আইসক্রিম কফি স্যান্ডউইচ এগুলোই। তো এইগুলো অর্ডার করে ওগুলো নিয়ে এসে আস্তে করে বসে টেবিলে, যখন বসে আছে ও হঠাৎ করে খেয়াল করে যে একটা কোণা ছিল অন্ধকার, লাইট লাগানো বেশি স্পট লাইট আছে মাঝখানে, তো গ্লাসের এক পাশে দেখে অন্ধকারে যা কিছু নড়াচড়া টাইপের।
আচ্ছা,
তো খেয়াল করে দেখে যে একটা মেয়ে বসে আছে, মেয়েটা বসে হালকা আলো পড়ছে, তখন সে আরো খেয়াল করতেছে আলো আধারী ছায়ার মধ্যে মেয়েটা বসা, এন্ড তার শাড়ির রং হচ্ছে আপনার কাইন্ড অফ রেড, এটাও বোঝা যাচ্ছে লালের মধ্যে হালকা আলো পড়াচ্ছে, এটা মানে ডার্ক মেরুন লাগতেছে অন্ধকার।
আচ্ছা,
মেয়েটা বসে আছে, মেয়েটা তাকাচ্ছে ওদিক থেকে, ও তাকাচ্ছে, এন্ড হি ফেল লাইক তাদের ভেতরে কোন একটা মানে মানে ভাবের আদান প্রদান হচ্ছে এরকম একটা ব্যাপার। তো দেখছে ও খুব মানে কফিতে চুমুক দিচ্ছে, খুব খোশ মেজাজে চলে যায় আর কি। তো বেশ কিছুক্ষণ ওখানে বসে থাকে ও দেখায়, তারপর ও একসময় চিন্তা করে যে ও মেয়েটার সাথে কথা বলতে চায় আর কি, মানে দ্যাটস হোয়াট হি উইলস টু ডু, এটা ইচ্ছা করে। ও যখন উঠে দাঁড়ায় দেখে যে ও যাবে মেয়েটার ডেস্কের কাছে আর কি, টেবিলটার কাছে, দেখে মেয়েটা উঠে হাঁটা দেয় আর কি। তো তাকে চিন্তা করে মেয়েটা কই যাচ্ছে, ওকে ফলো করে কোথাও যাবে মানে নিচের লবিতে বা কোথাও, ও পিছিয়ে পিছিয়ে হাঁটে, কিন্তু ও যে দেখে যেখানে নাকি চেয়ার টেবিল গুলো লাইট বন্ধ করে উপর করে রাখা আর কি, মানে জায়গাটা শান্ত বেশি টাইম হলে মানে রাশ টাইম ওগুলো ওপেন করে ওই জায়গাটা, দেখে মেয়েটা ওদিক দিয়ে ঢুকে গেল, ঢুকে পেছনে যে রেস্টরুমের যে অংশটা ওখানে চলে গেল। তো ও একটু কনফিউজ হয়ে যায়, এখন যাওয়া যাবে না, বেসিক্যালি ওই জায়গাটা রেস্টরুম, বাট ওই জায়গায় রেস্টরুমের দুকের যে লাইট সেগুলো সবই বন্ধ, এই পাশটা কেউ ইউজ করতেছে না একসঙ্গে, মানে যেই যাচ্ছে হচ্ছে এই পাশে রেস্টরুম আছে ওগুলাতে লাইট জ্বলতেছে মানে যাওয়ার জন্য, এই পাশটা পুরোটাই শাট ডাউন করে রাখছে না। এখানে গেল কিছুক্ষণ চিন্তা করে দাঁড়ায় দাঁড়ায় কি মানে যাওয়াটা ঠিক হবে না, ও এই পাশে এসে আবার দাঁড়ায় থাকে। অনেকক্ষণ হয়ে গেল কোনো খবর নাই কিছু নাই, এক সময় সে দেখে যে মেয়েটা বের হয়েছে ওখান থেকে, বের হয়ে সামনে আসছে, একটু এসে ওকে হাত দিয়ে সিঁড়ির দিকে দেখাচ্ছে লাইক গো এরকম কিছু।
আচ্ছা,
তো এটাতে ও একটু মানে অস্বস্তি ফিল করে যে এরকম কেন, মানে হোয়াট ইজ দিস, আমার সাথে তার কথাও হয়নি কিছু হয়নি। দেখো ও জিনিসটাকে ইগনোর করে ও চলে আসে, ও আরো কোথাও যাওয়ার চিন্তা করে ও আসে ওর ডেস্কের মধ্যে বসে, বসে যেখানে বসছিল আর কি, সেখানে বসে থেকে অনেকক্ষণ চিন্তা করে, দেখে না ওই টেবিলটাতে মেয়েটার ব্যাক করে নেই। তো প্রায় দশ পনেরো মিনিট এরকম বসে থাকার পর রাসেল ভাই সুমিত নেমে যায় সিঁড়ি দিয়ে, সিঁড়ি দিয়ে নেমে নিচে আসে, নিচে এসে ওদের যে গাড়ি রাখছে ওদের ড্রাইভার ছিল আর ও ছিল, ও যে ড্রাইভারের সাথে কথা বলে বলে একটা সিগারেট কিনে ওখান থেকে, সিগারেটটা দেখে দেখে যে পাশে একটা ট্রাক, ছোট্ট একটা মানে যে ডেড টনি ট্রাক যেগুলো
ছোট পিক আপ,
ওপেন পিক আপ ট্রাক, সেখানে মানুষজন একটু জটলা করতেছে,
জি
কয়েকজন মানুষ আছে উপরে দুজন মানুষ, একটা হুজুর টাইপের লোক। হ্যাঁ, তো ও দেখে মানে খুব একটা কি ব্যাপার এসে, তারপর দেখে যে মানুষ ওদের মধ্যে আবার কথাবার্তা খুব ব্যস্ততার মধ্যে একটা কথাবার্তা লাইক হুড়মুড়ে অবস্থা এরকম এসে, তো এরকম অবস্থায় হুজুরের সাথে কি কি জিজ্ঞেস করতেছে তারা, ও জাস্ট আগ্রহ করে সিগারেট খেয়ে থেকে তো যায় যে বলে কি হয়েছে কি কাহিনী কি হয়, বলছে যে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে মানুষ, হ্যাঁ তো লাশ সরার নিতেছে এখান থেকে সরা নিতেছি এবং এটা এসে নিতে হবে, তো ও জাস্ট মানে শুনে একটু অস্বস্তি ফিল করে। সেদিক থেকে ও হঠাৎ করে তাকায় তাকায় রাসেল ভাই যেটা দেখে ট্রাকের পেছন দিকটা তো খোলা, ওরা ওই ই দিয়ে এরকম চটের মতো ই দিয়ে সহায় রাখছে, রাইট,
চাটাই দিয়ে,
চাটাই দিয়ে, সেখান থেকে সে দেখে যে মানে এটা একটু কেমন যদি গুজবাম আমার নিজেই লাগতেছে, যে ওই চাটার ভিতর থেকে লাল রঙের
রক্ত
শাড়ি,
ও শাড়ি, আচ্ছা
শাড়িরই দেখা যাচ্ছে এবং একটা মেয়ে মানুষের মুখের এতখানি দেখা যাচ্ছে। সো ও এটা দেখে না রাসেল ভাই একটুই হয়ে যায় মানে
পায়ের ওখানে?
হ্যাঁ, মানে মাথার কাছ থেকে দেখা যাচ্ছে।
আচ্ছা আচ্ছা।
আর এখান থেকে শাড়ির পাড় দেখা যাচ্ছে।
আচ্ছা,
মানে রাগটা এইভাবে পিছন দিক থেকে খোলা, তো গাটায়ের মধ্যে রাখছে বডিটা। তো ও দেখে একটু মানে শক্ট হয়, মানে খুব শক্ট হয়ে চিন্তা করে কি, যে মানে লাল শাড়ি এবং ওই মাথাটা দেখে শক্ট হয়। ও জিজ্ঞেস করে কি, আমি কি লাশ দেখতে পারি একটু? তো হুজুর বলে কেন, বলে না চেনা পরিচিত হতে পারে, আই ডোন্ট নো, আপনারা তো পরিচয় জানেন না। তখন ওই হুজুর সামনে নিয়ে যায় ওকে, ওকে যে ওই লাশটার মাথাটা দেখায়, এর সাথে আরেকটা ছেলেও নাকি মারা গেছে ওই একই সাথে, মাথাটা যে দেখায় তাকায়, ও দেখে যে ওর কাছে মনে হয়েছে অ্যাজ ফার অ্যাজ হি ক্যান টেল, যে মেয়েটাকে সে ভিতরে দেখছে রেস্টুরেন্টের, এটা সেই মেয়েটাই হয়।
আচ্ছা,
মানে ইটস লাইক ওই মেয়েটাই অ্যাক্সিডেন্ট করা মেয়েটা,
যাকে একটু আগে দেখেছে,
একটু আগে দেখছে, এবং সে প্রচন্ড একটা ধাক্কা খায়।
খুবই খুবই ধাক্কা খাওয়ার মতো,
প্রচন্ড একটা ধাক্কা খায়। ধাক্কা খাওয়ার পর ওকে জিজ্ঞেস করে চিনেন, বলে না আমি চিনি না। ও আর কিছু বলে না, ও সরে আসে এবং ও ওই ঘটনাটা বলে ওদের ড্রাইভারকে, এবং ড্রাইভার বলে যে ড্রাইভার আপনি কি দেখছেন। অনেকেরই বিশ্বাস আছে ড্রাইভারদের, ওদের অনেক অনেক মানুষের বিশ্বাস আছে, অনেকে ওকে বলছে যে হয়তো মেয়েটার আত্মাকে দেখছে, এই দেখছে এরকম কিছু। বাট হোয়াট আই থিঙ্ক, আমি যেটা বিশ্বাস করি যে কারিন নামে একটা জিন আমাদের সাথে থাকে, অ্যান্ড ইট মুভস অ্যারাউন্ড, মানুষকে দেখা দেয়, মোস্ট প্রবলি ও এটার কারিনকে দেখছে
হতে পারে।
হ্যাঁ, এটাই দুর্দশমনা রাসেল ভাই।
এবং সেই কারিন তো সবসময়, আচ্ছা কোন সময় তো মানে এরকমও বোধ হয় যে কারিন মানে ভালো হয়, তাই না?
কারিন তো আসলে ভালো হওয়ার কথা না রাসেল ভাই, কারিন হচ্ছে সবসময় মানুষকে কুপ্রবৃত্তি দেওয়ার জন্যই তাকে পাঠানো হয়।
আচ্ছা,
একটা মানুষকে তার যত, এই যে আমরা যেটাকে বলি আমাদের রিপু গুলা,
জি জি,
এটা কিন্তু কারিন আমাদেরকে উদ্বুদ্ধ করে। হ্যাঁ, মানে যেটা আমি শুনেছি, এবং আমাদের আমি শুধু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে আমার সাথে কারিন দেওয়া হয়েছিল, বাট আমার কারিন ভালো হয়ে গেছে আমার সাথে।
আচ্ছা,
হ্যাঁ, দ্যাটস বাই আমাদের রাসূলুল্লাহ সাল্লামের কথা। আর বাকি যারা বুজুর্গ আছে বা উলিয়া উলিয়ারা আছে, ওনারা হয়তো এটাকে কিছুটা করতে পারে, বাট একটা ভালো মানুষ কতটুকু মানে করতে পারে এটা তার উপর ডিপেন্ড করে, আই থিঙ্ক। বাট মানুষ যদি সঠিক পথে থাকে হয়তো কারিনকে করতে পারে। এটা অনেক রিলিজিয়নে আমি শুনছি যে এরকম বলা আছে, ইজিপ্টেও কিন্তু বলা হয়তো, প্রাচীন ইজিপ্টে, যে একটা মানুষের একটা কা থাকে, মানে তারই একটা প্রতিচ্ছবি তার সাথেই থাকে, কা, ইজিপ্টেও বলা হয়তো। সো এই জিনিসটা কিন্তু এক্সিস্ট করে, এটাই কিন্তু দেখা দেয়,
মানে খুবই জিনিসগুলো খুব পেঁচানো না, মানে ব্যাপারটা হচ্ছে যে,
হ্যাঁ
সেটাই,
খুবই পেঁচানো। আমি এরকম মানুষের কাছে শুনছি অনেকে যে সে একটা মানুষকে দেখছে, হ্যাঁ একটা মানুষকে দেখছে, অত সে কিন্তু জানতো না ওই মানুষটা তার ধরেন এক সপ্তাহে মারা গেছে, ও সে কিন্তু ওই মানুষটা অন্য জায়গায় দেখছে।
কারিন রিলেটেড ছোট কোনো ঘটনাকে আপনার মনে পড়ছে একদমই?
কারিন নিয়ে এরকম মানে ওই যে আমি তো যতজনের মানুষের কাছে শুনি যে ওই আত্মহত্যার ব্যাপারগুলো যারা দেখে, এই জিনিসগুলোতে এরকমই আমি শুনছি যে জিনিসটা, যেরকম এক গ্রামে এরকম একজন স্কুল মাস্টারের মেয়ে, সে এরকম ফাঁসি নিয়ে মারা যায়।
আচ্ছা,
হ্যাঁ, এবং অনেকেই ওখানে গেলে মানে ওই দেখতো যে ওই মেয়েটা ওখানে বসে আছে, ই করতো, মানে আপনার বসে আছে, অনেকে দেখে যে অনেকে দেখলে ভেঞ্চি কাটতো, অনেকে কথা বলতো, এবং একাধিক মানুষের মধ্যে,
এবং সেটা দিনে রাতে কোনো ব্যাপার না,
না দিনে রাতে কোনো ব্যাপার না, কিন্তু নির্জনে, মানে জিনিসটা যার সাথেই ঘটছে সে কিন্তু একাধিক মানুষ মিলে দেখেন।
এবং অনেক ক্ষেত্রে তো এরকম হয়, যেমন যে আপনি একটু আগে যে ঘটনাটা বললেন, এই ঘটনাতে তো এরকম না যে সেই মেয়েটাকে দেখার কোনো অবকাশ আছে, সে এটার সাথে পূর্ব পরিচিত,
পূর্ব পরিচিত আছে,
একেবারেই পূর্ব পরিচিত,
একেবারেই না,
সেটাই,
একেবারেই না। এমন হতে পারে যে সে মারা গেছে, তার কারেন্টটা ওই পাশে ঘোরাঘুরি করতেছে,
মানে হতে পারে না যে আমি হয়তো হ্যালুসিনেট করলাম, আমার হয়তো পরিচিত কেউ মারা গেছেন, খুব কাছের মানুষ তিনি মারা গেছেন, তাকে আমরা হয়তো ভুলভাবে দেখতেও পারি, কিন্তু একদম অপরিচিত মানুষকে যখন দেখি, এবং এই ঘটনা বাবু ভাই আমরা অসংখ্যবার এরকম পেয়েছি যে মানে মানে যেই মানুষটিকে জীবিত দেখলো সেই মানুষটির লাশ একটু পরে যে আবিষ্কার করলো। আরো অদ্ভুত ঘটনা এরকম ঘটেছে যে কিছুক্ষণ আগে এরকম একটা লাশ দেখতে গেছে, লাশ দেখতে গিয়ে লাশের সামনে যখন লাশের যখন কাপড় খোলা হয় তখন দেখে যে সেখানে সেই শুয়ে আছে,
সেই শুয়ে আছে,
এরকম ধরনের অদ্ভুত ঘটনা ঘটেছে।
কিছু জিনিস আবার একটু ডিফারেন্ট আসল ভাই, যেমন এটা আমার লাইফে আমার অনেক জায়গায় শোনা, যে অনেক পুণ্যবান ব্যক্তি যারা নাকি ধরেন খুব মানে পায়াস আল্লাহর অলি টাইপের, আল্লাহর অলি যারা ছিলেন, এদের মধ্যে অনেকেরই আমি শুনছি যে ওনাদের কিন্তু অনেকেই মৃত্যুর আগে ইনস্ট্রাকশন দিয়ে গেছে যে আমি মারা যাব, আমার লাশ এসে নিয়ে যাবে, এবং যখন লাশ নিয়ে যেতে দেখে তাদের মধ্যে একজনকে দেখে ওই ব্যক্তি নিজেই, এরকম কিন্তু অনেক একটাই শুনছি আমি। আমি এরকমও শুনছি যে একজন এরকম পুণ্যবান ব্যক্তি মারা গিয়েছেন, ওনাদের পরিচিত একজন হজে যেয়ে তাকে দেখছেন, তো এই কেসটা কিন্তু আবার একটু ডিফারেন্ট। এটা আসলে ধর্মীয় ব্যক্তিরা বেশি ভালো বলতে পারবে,
ভালো বলতে পারবেন যারা জানেন।
আমি জানি কিছুটা, বাট আমি যেহেতু এটার মানে আই এম নট ভেরি এক্সপার্ট অন দিস থিং, আই ডোন্ট ওয়ান্ট টু মেক এনি কমেন্ট।
হ্যাঁ সেটাই, সেটাই। থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই, থ্যাংকস ফর কামিং। আপনি অসুস্থ থাকার পরে আজকে কষ্ট করে এসেছেন এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ এর জন্য, থ্যাংক ইউ। তো আমরা বাবু ভাইয়ের ঘটনা শুনলাম এবং কিছু এক্সপ্লেনেশনও শুনলাম, আপনারা যেটা এক্সপেক্ট করেন আমাদের কাছ থেকে মাঝে মাঝে বলেন, তো আমরা সেরকম কিছু আলাপ আলোচনাও করলাম এবং আশা করছি আপনাদের ভালো লেগেছে। এখন পর্যন্ত যতটুকু আমরা শুনেছি ফুড এফএমএন আপনাদেরকে শোনাতে পেরেছি, ততক্ষণ পর্যন্ত আপনাদের ভালো লেগেছে আশা করব। আমি দেখতে পাচ্ছি যে আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন এই মুহূর্তে। সাইমন আরাফ বাবু আমাদের সঙ্গে আছেন, এএইচটি জাকির আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন সিফাত আহমেদ শিপন, সাইমন আরাফাত আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন কাজী মাজহারুল ইসলাম, এছাড়া আমাদের সঙ্গে আছেন শাহিনুর রহমান আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি, এছাড়াও বেনজির আহমেদ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, নিশ্চুপ মাহি আমাদের সঙ্গে আছেন, ইমতিয়াজ মজুমদার আমাদের সঙ্গে আছেন, মুরসালিন বাধন আমাদের সঙ্গে আছেন, এমডি জুবাইর হাসান, ইমন খান হৃদয় আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলছেন প্রচুর ভয় লাগছে ঘটনাগুলো, এখন কিন্তু ধীরে ধীরে সবাই ভয় পেতে শুরু করেছেন মনে হচ্ছে আমার কাছে। আমাদের সঙ্গে আছেন আলমগীর হুসাইন মেহেদি রাজশাহী দুর্গাপুর থেকে, শ্রাবণ আমাদের সঙ্গে আছেন আমাদের খুলনা বিএল কলেজ থেকে, এছাড়া আমাদের সঙ্গে আছেন শাহাবুদ্দিন শুভ রাজশাহী থেকে, আমাদের সঙ্গে আছেন মুক্তম মৃধা, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মাহাদি খান রাকা, আমাদের সঙ্গে আছেন অপূর্ব খান সাল্লু, আমাদের সঙ্গে আছেন এমডি জুবায়ের হাসান রাজশাহীর বায়া থেকে, নাটোর থেকে আছেন আমাদের সঙ্গে, গাজীপুর থেকে আছেন এএইচ সজীব, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ডেমরা থেকে আরিফুর রহমান জিতু, আমাদের সঙ্গে আছেন এমডি আসিফুর রহমান, বাবুভাইয়ের ঘটনা অসাধারণ লেগেছে সেটা জানিয়েছেন তিনি, লিটন নাথর থেকে আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তামিম তানভি, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তাহসিন সৌমিক, ভালো লাগছে তার কাছে। আমাদের সঙ্গে আরো অনেকেই এই মুহূর্তে আছেন, তাদের মধ্যে এমডি শাকিল আমাদের সঙ্গে আছেন এবং থার্ড স্টোরিটা তার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে, এম জে ইউ জালাল উদ্দিন আমাদের সঙ্গে আছেন কর্ণফুলি থেকে শুনছেন তিনি, শেরফান আহমেদ নিশাদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আরিফুল ইসলাম বাইজিদ, আমাদের সঙ্গে আছেন সৌরভ ডি এম, অস্থির অনিক আমাদের সঙ্গে আছেন, জাকিরুল ইসলাম জাকির আমাদের সঙ্গে আছেন, রাজ বিপুল আমাদের সঙ্গে আছেন বাগেরহাট থেকে শুনছেন তিনি, এমডি সুজন ব্যাপারী আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন শোন রহমান পাপ্পু, আমাদের সঙ্গে আছেন আসমাউল হুসাইন রাজশাহী থেকে, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি আসানুল, আচ্ছা আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আরো অনেকেই, এবং আমাদের যে রেডিও ফুর্তির পেজ সেখানে আছেন এমডি তাজিমউদ্দিন আছেন, আশিক আবদুল্লাহ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, সাদ মাহফুজ আমাদের সঙ্গে আছেন, সৈয়দ মারজিয়া আখতার আমাদের সঙ্গে আছেন, আমির হামজা আমাদের সঙ্গে আছেন, পার্থ প্রতিম রহিম শেখ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন এনবিএস তানভীর আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, মনোয়ার হোসাইন মন্টু আমাদের সঙ্গে আছেন, আয়াত শিকদার আমাদের সঙ্গে আছেন, অমিক খান এছাড়াও শ্রাবণ ইসলাম শিহাব আমাদের সঙ্গে আছেন, থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে আছেন এবং বাকি সময়টা আমাদের সঙ্গে থাকবেন আশা করব। আমি এই মুহূর্তে একটু জানিয়ে দিই যে আমাদেরকে কিভাবে ইমেইল করতে হবে, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm which is bhutfm@radiofurti.fm, আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন আপনার ঘটনাটি। আর এই মুহূর্তে যারা আমাদের ফেসবুক পেজে কানেক্টেড থাকতে চান তাদেরকে বলব চলে যান www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.rasel এই দুটো অ্যাড্রেসে, এবং সেখানে গিয়ে লিখুন আমাদেরকে, জানান আপনার কথা, এবং সেই সাথে আমাদেরকে অবশ্যই অবশ্যই আপনারা আমাদের যে পোস্ট আছে সেই পোস্টটিতে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আরো বেশি বেশি মানুষকে জানার সুযোগ দিন ভূত এফএম সম্পর্কে। একটা ছোট্ট বিরতি নেব আমরা এবং বিরতির পরে আবারও ফিরে আসব, সেই পর্যন্ত আশা করব আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদের নতুন একজন গেস্ট আছে তাকে আমরা নিয়ে আসবো এখন, এবং আশা করছি যে পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউন্ড টু রেডিও ভূত এফএম এন্ড জু ফুর্তি।
160 cc শক্তিশালী ইঞ্জিন নিয়ে রফ রিয়েল রেট আর রকিং হর্নেট এখন পাওয়া যাচ্ছে 189,800 টাকায়। আজই চলে আসুন আপনার নিকটস্থ হন্ডা শোরুমে।
ফেস ইট, রেডিও মানে ফুর্তি।
FM. The night comes alive. Bishash korana korata. Apnar bepar.
আমি রাস্তার আছি সাথে আমার সাথে এই মুহূর্তে নতুন একজন অতিথি এসে যোগ দিয়েছেন এবং সেই সাথে এখন আমরা চলে যাব আরো একটা ঘটনায় এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। তার আগে আরো একবার জানিয়ে দিই আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে ফুট এফএম @radio250.fm উইচ ইজ BHWTFM @radio.fm তার নাম ঠিকানা এবং ফোন নম্বর সহ আপনার জীবনে ঘটে যাওয়া আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করবেন নাকি আপনি চান আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন এবং আমাদের দুটো জিনিস খুব বেশি দরকার, একটা হচ্ছে অডিও ক্লিপ এবং আরেকটা হচ্ছে আপনাদের ইমেইল। এই দুটো জিনিস আমরা বেশি বেশি করে চাই আপনাদের কাছ থেকে। আশা করছি যে নেক্সট উইকে অনেক বেশি পেয়ে যাব এবং আপনাদের অডিও ক্লিপ যখন রেকর্ড করবেন তখন একটা কোয়াইট প্লেসে রেকর্ড করবেন যাতে সাউন্ডটা অনেক বেটার পাই আমরা। এবং আপনারা অবশ্যই অবশ্যই এই অডিও ক্লিপটি রেকর্ড করার সময় একটু খেয়াল রাখবেন যে কোনো নয়েজ খুব যেন না ঢোকে এবং খুব মানে মানে যখন রেকর্ড করার পরে আরো একবার নিজেও একটু শুনে একটু চেক করে নেবেন যে সাউন্ড টাউন্ড ঠিক আছে কিনা, তাহলে দেখবেন যে আমাদের জন্য অনেক সুবিধা হয়। আর সেই সাথে আমাদের নতুন অতিথির কাছে আমরা এখন যাব। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি ওমর ফারুক।
জি,
আমি এসছি মিরপুর 12 থেকে।
জি, আপনার ঘটনায় চলুন।
আমি যে ঘটনাটা শেয়ার করতে চাচ্ছি এটা হচ্ছে, আমি যখন মিরপুর 7 নম্বরে থাকি সেখানে ঘটে। তো ঘটনাটা অলমোস্ট 7 বছর আগের। তো তখন তখন হচ্ছে আমরা যে বাসাটায় থাকি, বাসাটা অনেক পুরনো একটা বাসা। বাসাটার ইয়া বলবো স্ট্রাকচার সেটা হচ্ছে, বাসাটার আশেপাশে তখন সেরকম বাসা ছিল না, বস্তি ছিল কিছু, আর দুই তলা দুই তিনটা বাড়ি ছিল আর কি। তো আমরা ছিলাম 7 তলা, বিল্ডিংটা 7 তলা ছিল আর বিল্ডিংটার চারপাশে কিছুটা দূরে কিছু গার্মেন্ট ছিল আর কি।
আচ্ছা,
তো আমরা 7 তলায় ছিলাম, আমরা থাকতাম ওই ফ্লোরে হচ্ছে 4টা রুম ছিল আর কি। তো আমরা রুমে 4 ভাই বোন থাকতাম। তো ভাইয়া বিল্ডিংটার মানে অনেক সমস্যা ছিল, যেরকম বিল্ডিংটার যেই মালিক পক্ষ ছিল তারা সবাই সবার মাথা সমস্যা, মানে আমি যদি কিছু তাদের কোশ্চেন করতেছি সে অ্যান্সার করতেছে অন্য কিছু, প্রত্যেকটা ব্যক্তিরই সেম প্রবলেম। আর তারা যখন হাঁটে এক একে কি যেন বলে আর হাঁটে, যারা মালিক পক্ষ তারাই। আমাদের যে প্রবলেম গুলো হয় সেটা হচ্ছে যে ভাই, আমরা যখন রাত্রে ঘুমাতাম তো টের পাইতাম যে ঠিক 2-2:30 সময় আমাদের যে ড্রেসিং টেবিল ছিল, টিভি চলি, টিভি ওয়ার্ড্রোব, এগুলোতে মনে হতো যেন কেউ টোকাচ্ছে। আর টোকাগুলো ছিল একটু অস্বাভাবিক, মানে একটার পর একটা খুবই দ্রুত ছিল আর কি। আর 25 মিনিট বা 30 মিনিট পরে আবার সেম হতো। তো রাসেল ভাইয়া এটা হয়তো ভাবতাম যে হয়তো বা আমিই শুনি, কিন্তু একসময় এটা আপুর সাথে ভাইয়ের সাথে শেয়ার করার পর শুনি যে তারাও শোনে সেম ম্যাটার। তারপর এরকম করতে করতে আমাদের ফ্ল্যাটে যারা সবাই সেম, আর এই প্রবলেমটা হয়তো আপনার 5 তলায় বিল্ডিং এর আর 7 তলায়। তো ভাইয়া আর একটা কথা হচ্ছে, আর একদিন যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি তখন রাত হয়তো বা 1:30 মতো বাজে, আমরা সবাই রুমে ছিলাম। তো হঠাৎ করে আমার একটা ফোন আসে। তো ফোনটা আসার পর আমি রুমে সবাই ডিস্টার্ব বোধ হওয়ার জন্য আমি ফোনটা নিয়ে ছাদে চলে যাই, আর ছাদটা সবসময় খোলা থাকতো, সেই জন্য আমি ছাদে চলে যাই ফোনটা নিয়ে।
আচ্ছা,
তো আমি কথা বলতে বলতে আমি যখন ছাদে উঠি, গেটটা খোলার পর যেটা ফলো করি ভাইয়া সেটা হচ্ছে যে ছাদে অসংখ্য লোক ছিল, মানে মনে হচ্ছিল যেন বিল্ডিং এর যারা ছিল সবাই মনে হয় ছাদে চলে আসছে, পুরো বিল্ডিংটা ফুলফিল, ছাদ ফুলফিল, আর অনেক হইচই, অনেক শব্দ হচ্ছিল। তো আমি ব্যাপারটা নর্মালি নিলাম। তো আমি সবার সবার থেকে এক কর্নারে চলে গেলাম কথা বলার জন্য, কিন্তু এত হইচই ছিল যে আমি কথাই বলতে পারছিলাম না। অন্য ছিল যে আমি ফোনে কি বলছি শুনতেছি না। তো লাইনে যে ছিল তাকে আমি বললাম কি যে আমি কালকে কথা বলবো, কারণ রুমের মধ্যে এখন বড় ভাই আছে তো কথা বলতে পারবো না, আর ছাদে অনেক লোকজন যার কারণে কিছু শুনতে পাচ্ছে না। তো যে ফোনে ছিল ও বলল যে আমি তো এরকম কিছু টের পাচ্ছি না যে তোমার ওখানে হইচই, মানে ও ভাবছে আমি হয়তো ওকে ইগনোর করার চেষ্টা করছি, কিন্তু আমি ওকে বোঝাতে পারছি না যে এখানে অনেক হয়েছে। তো ও বললো বারবার বলতেছে যে তুমি হয়তো আমাকে ইগনোর করছো, আমি কিন্তু কিছু শুনতে পাচ্ছি না। তো ভাই তখন আমার কিছুটা মাথায় আসে যে এত হয়েছে আমি যেহেতু শুনতে পাচ্ছি, কথা শুনতে পাচ্ছি না ওর, ও কিছু না শুনে কিভাবে পারে। আর তখন আমি মানে ঘড়ি দেখি যে 1:30টার বেশি বাজে, তখন ভাই আমার মানে মাথায় কিছু একটা কাজ করলো যে হয়তো বা রং কিছু হচ্ছে। তাছাড়া আমি তো আগে কিছু সিমটম পাইছি বাসায়। তারপর ভাই আমি দৌড়ে নিচে চলে যাই, নিচে চলে যাওয়ার পর পরের দিন আমি শেয়ার করি আপুর কাছে, তো সেম প্রবলেম। তো এরকম প্রবলেম হলো কিন্তু পারত, কিছুদিন পরে আমার যে ছোট আপু উনি জব করত, তো একটা রিটেল শপে জব করতো, উনি ওখান থেকে আসছে প্রায় 12টার দিকে আসছে। আসার পরে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে গেছে, তো ওয়াশরুমে যাওয়ার পর আমি আর বড় আপু রুমের মধ্যে ছিলাম। তো উনি ঢোকার 15 মিনিট সামথিং পরে আমরা টের পাচ্ছি যে আপু ভিতরে বসে কথা বলতেছে। কথাটা এরকম ছিল যে আমাকে ছাড়, চেপে ধরিস না, আমি আর বসতে পারবো না, আমি অনেক ক্লান্ত, বাসা যাবো, ছাড়।
আচ্ছা,
আবার এরকম বলতেছে যে না আমার ভাল লাগতেছে না, তুই একা একা গান শুন, আমি গান শুনতে পারবো না, এরকম কথা কথোপকথন হচ্ছে। তো আপু বলল যে এত রাত্রেবেলা ও কার সাথে কথা বলতেছে, ওর সঙ্গে কেউ আসলো নাকি ওর সাথে? তো এরকম কথা হচ্ছে বলার পর বড় আপু ওর সঙ্গে সামনে চলে গেল, আমিও সাথে ছিলাম। তো দরজা নক করলো, দরজা নক করার 20 সেকেন্ড এরকম পরে হচ্ছে আপু দরজাটা খুলে, তো আমরা দেখতে পেলাম যে ওয়াশরুমের মধ্যে কেউ নেই, পুরো ওয়াশরুমটাই খালি। আর আসল ভাইয়া রাত্রেবেলা হচ্ছে যে সাইডে যে গার্মেন্টস গুলো ছিল ওগুলোতে গান বাজত, ওরা ওভারটাইম করতো, দ্যাটস ফর ওয়াই। তো ওই আপু বের হয়ে বলল যে মানে একটা ফোরাক ছিল ভাইয়া, মানে মনে হচ্ছিল যে ফোরাকটার মধ্যে কেউ আছে, মানে ফোরাকটা কেউ পড়ে আছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছিল না, একটা ফোরাক জাস্ট বাচ্চাদের। তো ওই ফোরাকটা আপুকে বারবার মানে দুই কাঁধে চেপে ধরতেছে, আপুকে উঁচু দিচ্ছে না, বলতেছে তুই আমার সাথে বস। আপু যখন বলল যে আমার ভাল লাগতেছে না, আমি যাবো ক্লান্ত, তার বলতেছে ওই সুন্দর সুন্দর গান হচ্ছে, আমার এখানে একা ভাল লাগতেছে না। তো এটা বলার পরে আপু অনেক জোরাজোরি করে, কিন্তু কোনো কাজ হয় না। তো তারপর বড় আপু যখন দরজা নক করে, তখন আর কি ওটা চলে যায়, দেন হচ্ছে আপু এসে দরজাটা খুলে বের হয়। তো আসলে এরকম মানে প্রায় হতো। আর একটা জিনিস যেটা আমি ফলো করতাম, আমি যখন সিঁড়ি দিয়ে উঠতাম, বাসাটা কোনো লিফট ছিল না, সিঁড়ি দিয়ে উঠতে হইতো, আর ভাই বললাম যে অনেক আগের বাসাটা ছিল, তো আমি যখন সিঁড়ি দিয়ে উঠতাম আমার মনে হতো যে হয়তোবা আমার এক সিঁড়ি মানে আমি যে সিঁড়িতে উঠতেছি ওই লাইনের অপর লাইনে কেউ একজন উঠছে জোরে জোরে খুব আমাকে দেখে, আর আমার ঠিক সেম নিচের সিঁড়িতে কেউ একজন আমাকে ফলো করতেছে। এরকম হতো যখন আমি রাত্রে উঠতাম, বিশেষ করে সন্ধ্যার পরে উঠলেই সেম জিনিসটা আমি ফলো করতাম। তো এরকম প্রায় ফলো করতাম, আর আমি খুব ভয়ে এজন্য রাত্রেবেলা খুব কম নামতাম নিচে। আর একটা জিনিস যেটা আপু ফলো করতো সেটা হচ্ছে যে ভাইয়া রাত্রে যদি আপু ছাদে যেত, তো ছাদে গেলে একজন মুরব্বীকে দেখতে পেত। মুরব্বীটা থাকতো ভাইয়া বলতে ওই বিল্ডিং এর একটা পানির ট্যাঙ্কি, ওটা হচ্ছে আপনার সিমেন্ট দিয়ে তৈরি করা।
আচ্ছা,
তো ওটা হচ্ছে চিলি কোঠা টাইপের করা উপরে, ওখানে ওঠার জন্য কোনো ওয়ে নেই, মানে ইট বের করে ওখান থেকে চাইলে ওঠা যায় ওখানে। তো আপু নাকি ওই জায়গাটায় দেখতো একজন মুরব্বী, হয়তো বা ওখানে কাজ করছে বা ওখান থেকে কিছু একটা করছে, বাট ওই সেম জায়গায় দেখতো, কিন্তু ওই জিনিসটা যদি আপুই দেখতো। তো আমরা যখন একজন একজনকে মানে একজন একজনকে বলছি যে আমি এরকম কিছু ফলো করছি বা আমি এরকম নেগেটিভ কিছু ফলো করছি, তো এরকম বলতে বলতে সবাই সেম জিনিস ফলো করতেছি। তো ভাই আমাদের জন্য খুবই ডেঞ্জারাস ছিল জায়গাটা, কারণ আমার বড় আপুর মেয়ে মানে ভাগ্নে ছিল একটা খুবই ছোট।
আচ্ছা,
ওর একটা জিনিস ফলো করতাম, ও যখন ভাইয়া ওকে রেখে ধরেন আমি একটু ওয়াশরুমে গেছি বা ওকে রেখে একটু বাইরে ছাদে গেছি মানে জামা কাপড় দিতে বা নিতে, এসে ফলো করতাম ভাইয়া, ও আমাদের খাটের সাইডে বসে থাকতো, জালনার সাইডে ও বসে ভাইয়া হাসছে, একা একা হাসছে জালনার দিকে তাকিয়ে, মানে মনে হচ্ছে যেন কেউ ওর সাথে খেলতেছে বা ওকে মজা দিচ্ছে, এই টাইপের কিছু এরকম ফলো করতাম। তো আমরা ডিসিশন নিলাম যে বাসাটা ছেড়ে দিব, কারণ বিভিন্ন প্রবলেম ফেস করছি আমরা, তাছাড়া বাচ্চা ওর সাথে প্রবলেম হবে। তো এরপর ভাইয়া আমরা যখন বাসা ছাড়ার কথা বলি, তো বাড়িওয়ালারা তারা মানে তাদের আমি আগেই বললাম, তাদের কিছু বললে তারা অন্য একটা অ্যান্সার করে দিচ্ছে, তারা অন্য কিছু বলছে। তো তারপর আমরা ফ্ল্যাটে যারা ছিলাম ওই ফ্লোরে সবাই যখন শেয়ার করলাম, সবারই সেম প্রবলেম, কেউ বলছে যে কেউ ওয়াশরুমে গেলে দেখছে বাতি নিভে যাচ্ছে বা কাউকে মাথা ধরে ধাক্কা দেয় হচ্ছে ওয়াশরুমে। তো এরকম প্রবলেম দেখার পর ভাই আমরা ওখানে আর মানে ইয়া ফিল করি না, কমফোর্ট ফিল করি না। দ্যাটস ফর আমরা ওখানে চারটা ফ্যামিলি ছিলাম ওই ফ্লোরের মধ্যে, আমরা তিনটা ফ্যামিলি হচ্ছে বাসাটা ছেড়ে দিই। তো এই হচ্ছে ঘটনাটা।
অনেক ধন্যবাদ আপনাকে, থ্যাংকস ফর ইউর ফার্স্ট স্টোরি, এবং আশা করছি যে আপনার কাছে আবার ফিরে আসতে পারবো। আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় অতিথির কাছে এবং তার কাছ থেকে আমরা একটা ঘটনা শুনে আসবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব।
আসসালামু আলাইকুম আসিল ভাই, আমি সেকেন্ড ঘটনা আপনাকে আবার বলছি।
জি,
তো ঘটনাটা ঘটেছে মূলত আমার গ্রামের বাড়িতে।
জি,
তখন ঘটনাটা মেবি 2004-05 থেকে ঘটনা। তো ঘটনাটা এরকম ঘটেছে, আমি নাম মেনশন করছি না কারোই। আমি ঘটনাটা হচ্ছে, একটা হাজি সাহেব ছিলেন, হজ করে আসছেন, তাকে সব হাজি সাহেব নামই চিনতেন। তো তার পুকুর ছিল, মাছ চাষ করতেন। তো মাছ চাষ করার জন্য বিভিন্ন সময় মাছ ধরতেন একসাথে, অনেক মাছ।
জি,
তো অনেকগুলা মাছ ধরেছেন। ধরার পরে তো হাজি সাহেব তার মাছগুলা কিছু বিক্রি করেন আর কিছু ডিস্ট্রিবিউট করেন তার রিলেটিভদের ভিতরে। তো তার একটা মেয়ে ছিল, ক্লাস 9 পড়ত।
জি,
তো সে মেয়েটাকে গ্রামে আসল ভাই মাছ নেওয়ার জন্য একটা পাত্র থাকে, ডুলা বলি আমরা গ্রামে, আমরা ডুলা বলে থাকি, যেটা পানিটা সরে যায়, মাছটা রাখার পর পানিটা সরে যায়, ওরকম টাইপের একটা জিনিস। তো ওখানে কিছু মাছ দিয়ে তাকে বলা হলো যে তুমি তোমার বোনের বাসায় মাছগুলো দিয়ে আসো, তার দুলা ভাইয়ের বাসায়।
জি,
তার বাবার কথায় সে মাছ নিয়ে রওনা হলো। তো রওনা হওয়ার পথে গ্রামের রাস্তা, কোন রিক্সা বা সিএনজির কোন যোগাযোগ ব্যবস্থা ছিল না, সে ওই গ্রাম থেকে ওই গ্রামে হেঁটেই যেতে হয়। তো হেঁটে যাওয়ার জন্য সে হেঁটেই যাচ্ছে। তো যাওয়ার পথে সে খেয়াল করেনি ব্যাপারটা, সে স্বাভাবিকভাবে মাছ নিয়ে চলে গেছে। আর টাটকা মাছ ছিল, পানি পড়তেছিল, একটু পানি পড়তেছে, পানি ঝরতেছে, ওইভাবে সে যাচ্ছে। তো সে গেল, যাওয়ার পরে তার বোনের বাসায় ঠিকঠাক মতো মাছটা দিয়ে আসলো, দিয়ে সে বাসায় ফেরত চলে আসলো। কিন্তু বাসায় ফেরত চলে আসার পরেই তার আচরণগুলো অস্বাভাবিক শুরু করলো। তো মানে টোটালি অস্বাভাবিক, তার বয়সটা একটু চেঞ্জ হয়ে গেল, মানে মেল টাইপের ছেলেদের যে বয়স থাকে, সে মেয়ে মানুষ ওই টাইপের বয়স, বা খুব মানে রাগে অ্যাটিটিউড করতে ফ্যামিলি সবার সাথে,
তারপরে কি হলো।
তো তারপর যেটা হলো, প্রথম তো ফ্যামিলি বুঝতে পারেন যে ঘটনাটা হয়েছে। তো ফ্যামিলি প্রথম দিন ঘটনাটা মানে ওইভাবে সিরিয়াসলি নেয়নি,
গুরুত্বের সাথে দেখেনি,
গুরুত্বের সাথে দেখেনি। তো ঘটনাটা তখনই গুরুত্ব সহকারে দেখছে যখন সে স্কুলে গেল, স্কুল থেকে সবাই বাড়ি ফিরছে বাট সে ফিরে নাই। তো তার বান্ধবীদের কাছ থেকে খবর নিচ্ছে যে সে কোথায়, তার বান্ধবীরা বলতে পারতেছে না। তখন তো ফোনের অত যোগাযোগ ছিল না, ফোন নাম্বার ছিল না, তো কেউ বলতে পারতেছে না সঠিকভাবে সে কোথায়। তো অনেক খোঁজাখুঁজি করতে তাই কোথায় পাচ্ছে না, মাইকিং করতেছে, দুই দিন হয়ে গেছে তাকে খোঁজাখুঁজি করতেছে, পাচ্ছে না। দুই দিন পরে তাকে পাওয়া গেছে কুমিল্লা শহরে, কুমিল্লা শহরে পাওয়া গেছে। তার ইউনিফর্ম পরা ছিল, স্কুলের যে ইউনিফর্ম ছিল সে ইউনিফর্ম পরা ছিল, তার বইগুলা যে ছিল, স্কুল ব্যাগ ছিল, তার বই ছিল, সবগুলো ছিল। তো সেখানেও সে কিছুই বলতে পারছে না কাউকে যে সে কোথেকে আসছে, কিভাবে আসছে। তো কিছু লোকজন তাকে দেখে একটা গলি চিপায়, শহরের এক গলি চিপায় দেখে তাকে তার বই থেকে অ্যাড্রেস নিয়ে তাকে ওই অ্যাড্রেস নিয়ে আসে কয়েকজন সহযোগিতা করে। তখন তার ফ্যামিলি বুঝতে পারে যে ঘটনা কিছু একটা হয়েছে, যে সে কুমিল্লা শহর কিভাবে গেল, সে তো স্কুলে যাওয়ার কথা, স্কুলের ইউনিফর্ম পরে সে ওখানে কিভাবে গেল। তো তারপর গ্রামের অন্যান্য যারা ব্যক্তি ছিল তারা বললো যে ভালো হুজুর দেখানোর জন্য, তো আশেপাশে মসজিদ থেকে যারা হুজুর থাকে তাদেরকে নিয়ে আসছে। তো তারা আসলে এই কেসটা হ্যান্ডেল করতে পারছে না, তারা বলছে আমাদের দ্বারা এটা পসিবল না, এটা বড় কোনো হুজুর আছে, ওই হুজুরকে দিয়ে দেখান। তো চান্দিনা বা তার ওই পাশ থেকে কুমিল্লা জেলার একটা থানা একটা বড় হুজুর নিয়ে আসে যে এই বিষয়ে বেশ অভিজ্ঞ। তো সে কেসটা ডিসাইড করতে পারে যে ব্যাপারটা কি ছিল। ব্যাপারটা ছিল সে যখন মাছ নিয়ে যাচ্ছিল, যাওয়ার পথে সিলেট থেকে একটা জিনের দল ভ্রমণে আসছিলেন,
তারা তাকে আছর করেছিল,
ভ্রমণে আসছিলেন। ভ্রমণে আসার সময় তারা একটা গাছের নিচে বিশ্রাম করছিলেন, আর ওই বিশ্রামে ওরা লাঞ্চ করছিলেন আর কি, দুপুরের খাবার খাচ্ছিলেন। তো ওখানে ওরা ছিল 7 আর তার বোন ছিল, টোটাল 8 পার্সন ছিল, মানে 7 ভাই তার বোনকে নিয়ে ভ্রমণে আসছে।
এটা মৌলবীর কথা অনুযায়ী,
মৌলবীর কথা অনুযায়ী, হ্যাঁ।
তারপরে
তো ভ্রমণে আসার পর ওরা যে লাঞ্চ করতেছিল ওই ভোনের যে খাবারের পাত্র ছিল সেই পাত্রে ওই যে ডুলার মাছ ছিল ওই মাছের পানি পড়ছিল আর কি,
সেজন্য তারা খেপে গিয়ে কাছে
করেছে। তো মাছের পানি পড়ার পরে সে ওইগুলা সহ খেয়ে ফেলে বোনটা, খাওয়ার পরে নাকি ওই বোনটা মারা যায়।
আচ্ছা,
জিনদের তো তারা এই ব্যাপারটা নিয়ে খুব ফ্যাড আপ থাকে, তাদের একমাত্র আদরের বোন যে ও মারা গেছে তারা কোনোভাবে বিষয়টা মেনে নিতে পারে না, তার জন্যই সে এই কাণ্ডগুলো ঘটাচ্ছে।
ওকে,
এই মেয়েটার সাথে কাণ্ডগুলো ঘটাচ্ছে আর মানে কাউকেই সে পাত্তা দিচ্ছে না। তো সে বলছে এটা যাবে বাট অনেক সময় লাগবে, ওই গ্রুপটা অনেক স্ট্রং একটা গ্রুপ, মানে তারা এটা প্রতিশোধ নিবেই, একমাত্র বোনকে হারিয়েছে। তো পরবর্তীতে যেটা করছে রাসেল ভাই, ওই হুজুরের সাথে ওরা কনসার্নে ছিল অনেকদিন, অনেক ঘটনা, এই আজকে এখানে বের হতে দিচ্ছে না বা কোন রকমের বের হয়ে গেছে আবার অমুক জায়গা থেকে খুঁজে নিয়ে আসছে, এরকম ঘটনাগুলো অহরহই ঘটতেছে। তো হুজুরের ফলো আপে তারা ছিল, তো হুজুর অনেক ট্রাই করার পরে জিনের সাথে একটা সম্মতিতে আসে, তাদের সাথে কথাবার্তা বলে। তো জিনের যে বাবা মা ছিল ওরা একটু কাইন্ড ছিল, তাদের বললো যে তোদের যেহেতু বোন মারা গিয়েছে তোরা আসলে তাকে ক্ষতি করিসনি, তাকে ক্ষতি করিসনি, তাকে তোদের বোন হিসেবে নিয়ে নে, ধরে নে তোদের যে বোনটা মারা গেছে এটা তোদের বোন। তো তারপর ওরা বললো যে ঠিক আছে এটা আমরা একবারে নিয়ে নিব। তো হুজুর বলতেছে না এটা তো একবারেই নেওয়া যাবে না, তা ছিল ওরা একেবারেই তাকে মেয়েটাকে নিয়ে যাবে ওদের বোন হিসেবে। বাট পরবর্তীতে হুজুর বিভিন্ন তার ক্ষমতা বলে সে আর নিতে দেয়নি, তো সে শর্ত দিয়েছিল যে তাকে বাংলাদেশের বড় বড় মাজার আছে সে মাজার শরীফগুলো জিয়ারত করে নিয়ে আসবে। তো তার কথা মতো ফ্যামিলির সবাই তাকে ব্যবস্থা করে এবং সে এখন স্বাভাবিকভাবে জীবনযাপন করছে, সে এখন সুস্থ।
থ্যাংক ইউ সো মাচ, আপনার ঘটনার জন্য ধন্যবাদ। আমরা চলে যাবো একটা অডিও ক্লিপে এবং অডিও ক্লিপের পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুড থ্রি এফএম এন্ড টু ফুড থ্রি
FM. The night comes alive. Bishash kora na kora ta apnar bepar.
নমস্কার শ্রোতা বন্ধুরা, আমার নাম অংশুমান ঘোষ। সালাম আলাইকুম রাসেল, আমি বেসিক্যালি কলকাতা কিন্তু এখন কার্যক্রমে আমি ব্যাঙ্গালোরে রয়েছি আর আমি রেগুলারলি ভূত এফএম শুনি। তো আমি যে ঘটনাগুলো বলছি ওটা খুব সিম্পল কিন্তু দিস হ্যাজ গট আ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইম্প্যাক্ট ইন মাই লাইফ। এরকম নয় যে আমি খুব ভয় পেয়ে গেছি কিংবা আমার খুব মানে মানসিক কোনো প্রবলেম আছে এরকম নয়। আগে ভাবতাম হয় কিংবা হয় না কিন্তু আমি এখন জানি যে এরকম হতে পারে। ঘটনাটা এত সিম্পল যে আই ডিড নট হ্যাভ এনি আদার্স চয়েস টু বিলিভ ইন ইট। তো এটা 2005 এর ঘটনা, 2005 এর ঘটনা। আমি কলেজের নাম বলছি না, জায়গার নাম বলছি না, কেননা আই ওয়াজ ইন নর্থ ইস্ট ইন্ডিয়ান নর্থ ইস্টে, জায়গাটা এতই ছোট যে ইঞ্জিনিয়ারিং কলেজ ওখানে একটাই আছে। এটা থার্ড ইয়ার এর গল্প। 2005 এ আমার সেমিস্টার শেষ হয়। কিছু ছোট ছোট জিনিস বলবো কেননা এই ছোট ছোট জিনিসগুলো প্রচন্ড ইম্প্যাক্ট আছে গল্পতে। তো আমাদের কলেজের সামনে আমাদের হোস্টেল, যেহেতু পাহাড়ি এলাকা, রিমোট এলাকা, আলো কম, পলিউশন কম, গাড়ি ঘোড়া কম, আওয়াজ কম, তো হাওয়াতেই অনেক আওয়াজ হয় আর যেহেতু আলো কম অন্ধকারে সবসময় গা ছমছম করে। কিন্তু এটা পুরোপুরি দিনের বেলার ঘটনা, সেরকম কোনো আনএক্সপেক্টেড কিংবা ভৌতিক কোনো ব্যাপার নয়। তো সেমিস্টার শেষ হয়েছে, এক্সাম শেষ হয়েছে, আমাদের যেহেতু হোস্টেলটা উপত্যকার উপরে, কলেজ থেকে বেরিয়েই সামনের যে এন্ট্রেন্সটা ওটা অ্যাকচুয়ালি আমাদের হোস্টেলের ফিফথ ফ্লোর। নিচে আরো চারটে ফ্লোর আছে, নিচে আর একটা এন্ট্রেন্স আছে, ওটা গ্রাউন্ড ফ্লোর, কিন্তু যেটা বলছিলাম ফিফথ ফ্লোরে আমাদের এন্ট্রেন্স। আমার ঘরটা হচ্ছিল ব্যালকনির একদম পাশে, মানে কি ফেসিং দি কলেজ, একদম এন্ট্রেন্সের জাস্ট ওপরে লেফট হ্যান্ড সাইডে। তো ব্যাপারটা এরকমই যে পরীক্ষা শেষ হয়েছে, দ্যাটস আ কাইন্ড অফ এ সেলিব্রেশন, ইউনো। তো সবাই বাইরে যাচ্ছে, মানে আমরা সবাই ইঞ্জিনিয়ারিং কলেজে নাইট আউট কিংবা রাতের জেগে পড়াশোনা করি, তারপর পরের দিন সকালবেলা পরীক্ষা দিই। তো 12টা নাগাদ পরীক্ষা শেষ হয়েছে, আমি এরকম কথা বলছি 12:30 নাগাদ, যেহেতু সেমিস্টার এন্ড,
আমার কাছে টাকা পয়সা খুবই কম ছিল। বন্ধুরা সব নাচতে নাচতে বাইরে গেল, আমি কিন্তু বলিনি যে আমার কাছে টাকা নেই। আমি বলছি আমার শরীরটা খুব খারাপ, যদি টাকা না নেই বলতাম তাহলে নিশ্চয়ই আমাকে টেনে নিয়ে যেত। আমার খুব ভালো বন্ধুরা বন্ধু ছিল ইঞ্জিনিয়ারিং সময়। সে যাই হোক, ওরা তো চলে গেলাম। আমি বললাম আমার খুব শরীর খারাপ, তো আমি হোস্টেলেই থেকে গেলাম, মেসে গেলাম, মেসে খাবার খেলাম। একটা ছোট জিনিস বলে রাখি, হোস্টেলে কখনো দরজা লক করতে নেই, সেটাই নিয়ম। দরজা লক করা মানে হচ্ছিল ভেতরে সিগারেট খাচ্ছি কিংবা কোনো ভালো খাবার খাচ্ছি কিংবা কোনো দুষ্টুমি করছি, যার জন্য দরজাটা লক। যদি ঘুমোতে হয় তাহলে দরজা খোলা রাখেই ঘুমানো ভালো। তার কারণ হচ্ছিল ততক্ষণ লক করা হবে যতক্ষণ না আমি ঘুম থেকে উঠে দরজাটা খোলা করি, মানে খুলে দিই। সে যাই হোক, কিন্তু এই পার্টিকুলার সময় এটা একটা আনরিটেন অর আনসেড রুল, এসপেশালি আমার রুমের জন্য। এন্ট্রেন্স এর একদম উপরেই রুম রয়েছে। দিনের বেলা তো বাইরে হোস্টেলে দরজা খোলা, বাইরের লোক আসতে পারে, হোস্টেলের কোন স্টুডেন্ট নেই, সব বাইরে চলে গেছে। ফর সেফটি উই ইউজ টু লক দ্য ডোর, আর এটা খুবই ইম্পর্টেন্ট, পরে আপনারা বুঝতে পারবেন। যাই হোক, দুপুরবেলা তখন ম্যাক্সিমাম আড়াইটে বাজে, খাওয়া দাওয়া করে এলাম। এবার সারারাত্রির জেগে পড়াশোনা করেছি, শুয়ে পড়বো তো শুয়ে পড়লাম। ঘরটার ব্যাপারে একটু বলে রাখি, আমাদের রুমটা খোলার পরেই আমার সামনে খাট। আমি যদি উঠে বসি তাহলে আমি দরজার দিকে মুখ করবো। তার পেছনেই আমাদের ডাইনিং টেবিল, তার পেছনে দেওয়াল, তার পেছনে জানলা। জানলাটা মানে কি, দেওয়ালটা মোটামুটি পুরোটাই জানলা, কিন্তু নেট দেওয়া, কেননা জঙ্গল এরিয়া, পোকামাকড় ঢোকে। আর জানলা পুরো বন্ধই ছিল, একটা রুমে দুজন থাকে। তো দরজা লক করে ঘুমিয়ে পড়েছি। মোটামুটি রুমে পর্দা টানার পরেও অনেক আলো ছিল। তো একটা অস্বস্তির জন্য একটা মানে অদ্ভুত, মানে ঘুমটা খুবই গাঢ় ছিল। আমি এমনিতেই খুব গাঢ় ঘুম আমার, আর আমি উপর হয়ে শুই, মানে বুকটা খাটের উপর থাকে। তো একটা অস্বস্তি হওয়ার জন্য মানে একটু মানে মনে হচ্ছিল খাটানো হচ্ছে। তো যাই হোক, দ্বিতীয়বার যখন হলো তখন আমার কিন্তু ঘুম একবার কেচে মানে কাঁচা হয়ে গেছে। থার্ড টাইম যখন হলো আমি তখন পুরোপুরি বুঝতে পারলাম আমার খাটটা ধরে কেমন হচ্ছে। তো নর্মাল রিয়াকশন হচ্ছিল উঠে দেখা যে কি করছে এরকম বা কেন হচ্ছে। মানে খাটটা নড়লে আপনি খুব ভালো করে বুঝতে পারবেন, যদি আপনি কারোর কিছুর উপর বসে দেখেন সেটাকে, তো যদি চেয়ারও যদি হয়, যদি নাড়ানো হয় বুঝতে পারবেন যে চেয়ারটা নড়ছে। তো থার্ড টাইম হলো তখন কিন্তু আমি পুরো জাগা, আমি বুঝতে পারলাম যে টানা হচ্ছে। দ্যাট ওয়াজ, আই ওয়াজ ভেরি শিওর। আমি উঠবার চেষ্টা করলাম, যেটা নর্মাল রিয়াকশন। দেখিয়ে দেখি যে আমার ঘাড়ের ওপর প্রচন্ড একটা চাপ। সেকেন্ড টাইম যখন ট্রাই করলাম আমি পুরোপুরি বুঝতে পারছি, মানে ঘাড়টা ধরে চেপে একদম বালিশের মধ্যে কেউ মিশিয়ে দেওয়ার চেষ্টা করছে। মানে আমি যত প্রেশার দিচ্ছি তত আমার ওপর প্রেশার পড়ছে। তো আমি ছোটবেলা থেকেই মা কালীর ভক্ত, আমি বললাম মা কালী আমায় বাঁচাও। তো এরকম বোধ হয় তিনবার বলেছি। তারপর আমি উঠবার মানে ছিটকে উঠে গেলাম, কেননা প্রেশারটা চলে গেছে আর আমি উল্টো দিকে প্রেশার দিচ্ছিলাম। তো আমি প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম ন্যাচারাল। আর আমি উঠে আমার এটা খেয়াল আছে যে দরজা আটকানো ছিল, তার কারণ হচ্ছিল আমার বেশ বেগ পেতে হয়েছিল, আমার খুব কষ্ট হয়েছিল। আমি তখন মানে কি মানে ফাইট অর ফ্লাইট, আমার তখন ফ্লাইট। আমি উঠে দরজাটা খুলে কোন রকমে বেরোলাম। বেরিয়েই আমাদের পাখার মতন করিডোর, মানে উইংস আছে, তিনটে উইংস, কেউই নেই। আমি তবু ই ব্লকের দিকে গেলাম, ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস দিল্লির ছেলে রাহুল, তো একদম কোনায় ওর ই ব্লকে ঘর, আমার ডি ব্লক। আমি গেলাম, গিয়ে দেখলাম ও রয়েছে, একটা বই পড়ছিলাম। আমি বললাম যে এরকম এরকম হয়েছে, তো তখন বললো তোর ভাই গ্যাস হয়েছে এরকম বলে হয়, তুই জল খা। আমি জল টল খেলাম, তখন বললাম ভাই তুই একবার চল দেখে আসি ব্যাপারটা কি হয়েছে, আমাকে তো এখনো ভয় করছে। তবু আমি ধাতস্থ, আমরা দুজনে গেলাম। এবার হয়েছে নাকি দরজাটা বোধ হয় দুম করে খুলেছিলাম, তো রিবাউন্ড হয়ে আবার ফিরে এসছে, তো হাত খোলা। আসল চমক কিন্তু এখানে, মানে এটা দেখে আমার এখনো প্রচন্ড গায়ে কাটা দিচ্ছে। দরজাটা খুললাম, খুলে দেখি একটা ছোট জিনিস বলার এখানে খুব ইম্পর্টেন্ট। 2005 এ কিন্তু আমাদের অত মোবাইল টোবাইল ছিল না, তখন ভরসা ছিল ওই ছোট স্কোয়ার কিংবা গোল টাইম পিস, বিশেষ করে স্টুডেন্টদের জন্য ওটাতেই কিন্তু অ্যালার্মে ঘুম ভাঙত। এবার প্রবলেম ছিল ওটা তো ছোট জিনিস, হতো কি আমার খাটের পাশ দিয়ে, যেহেতু আমার দেওয়ালের পাশে আমার খাটটা, রোজ ওটা গোলে পড়ে যেত। তো পরীক্ষার সময় স্পেশালি আগের দিন আমার পুরো ভালো খেয়াল আছে, মানে খাটটা ঠেলে আমি দেওয়ালে চেপে দিয়েছি, কোন স্পেস নেই যাতে ওটা পড়ে না যায়। দরজাটা খুলে দেখলাম যে মাথার দিকে যে পাটটা রয়েছে খাটের সেটা দেওয়ালের সাথেই ঠেকানো, আর পায়ের দিকের যে কোনাটা রয়েছে সেটা মোটামুটি এক হাত থেকে দেড় হাত সরানো দেওয়াল থেকে ফাঁক রয়েছে, যেটা কোনো রকমই পসিবল নয়। ক্যারাঘরে তো কেউ খাট রাখে না প্রথম কথা, আর দ্বিতীয় কথা আমার ভালো খেয়াল আছে যে আমি পুরো চেপে দিয়েছিলাম খাটটা। লাস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং যে খাটটা অত হালকা ছিল না যে আমি মানে ওড়বার সময় ওটা সরে যাবে, সরা তো দূরের কথা, ওটা এক ছিল না, ওটা বেশ ভারী ছিল, মানে একজন একটা দিক ঠেলে ছড়াতে পারে আর তারপর দুজন মিলে পুরো খাট নাড়াতে পারে এরকম ব্যাপার, আর বাইরে থেকে দরজা লক ছিল। আমি প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম সেদিনকে, আমি ওদের রাহুলের রুমেই ছিলাম, কিন্তু বলতে নেই পরের দিন আমি ওই খাটে শুয়েছি, এক বছর মোটামুটি কাটিয়েছি, কোনো কিছু হয়নি। কিন্তু এরপর থেকে আমি যে জিনিসগুলো ভাবতাম যে হ্যাঁ লোকে নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করছে, হ্যাঁ হতে পারে নাও হতে পারে, কিন্তু আমি সব এখন আর গল্প বলতে আমার অসুবিধা হচ্ছে, কিন্তু সব কথার বা সব এক্সপিরিয়েন্সের উপর আমার অনেক অনেক বেশি বিশ্বাস জন্মে গেছে। ওকে দিন, আমার কাছে আরো কিছু গল্প আছে পরে শেয়ার করব। থ্যাংক ইউ সো মাচ।
ওয়েলকাম ব্যাক। একটু একটা অডিও ক্লিপ শুনলাম এবং অডিও ক্লিপটি ঘটনাটা যেমন হোক, অডিও শুনতে হয়তো আপনাদের অনেক অসুবিধা হয়েছে এবং ঘটনাটা খুব ভালো ছিল, অনেকেই লিখছেন, বাট এই যে কোয়ালিটিটা একটু ভালো হলে তার আরো বেশি মজা হতো। যাই হোক, আমাদের এখানে অনেকে লিখছেন, এমডি জুবায়ের হাসান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন মুস্তাক শাহরিয়ার তন্ময়, এমডি রাজু ইসলাম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শ্রাবণ ইসলাম শিহাব আমাদের সঙ্গে আছেন, আরো অনেকেই। এই মুহূর্তে আসলে একই কমেন্ট বারবার যখন করেন কেউ তখন এইভাবে পড়তে সমস্যা হয়, থেমে যেতে হয়। আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে, আমি অন্য পেজে চলে যাই বরং, আমাদের সঙ্গে আছেন এমডি সাজিদুল ইসলাম, আবু নাসের লিখন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন তামিম, এছাড়াও আমাদের সঙ্গে আছেন সাদ মারিফুল, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আশিক আশরাফি, আমাদের সঙ্গে আছেন সাগর সাহা রিদি, আমাদের সঙ্গে আছেন শ্রাবণ সরকার, আমাদের সঙ্গে আছেন আরো অনেকেই এই মুহূর্তে। আর সেই সাথে আরো কিছু পড়ার ইচ্ছা ছিল কিন্তু একই মেসেজ বারবার আসছে। এলসি রনি আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রাজন, রায়হান আহমেদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি নতুনদের মধ্যে যারা কমেন্ট করছেন তাদেরকে পড়ি, আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে ইমন খান হৃদয়, আমাদের সঙ্গে আছেন মুরসালিন হাসান, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, আচ্ছা আমি আর কমেন্ট করবো না কারণ একই কমেন্ট বারবার আসছে, সো অন্যরা যারা লিখতে চাচ্ছেন তারা হয়তো সুযোগ পাচ্ছেন না। তো যাই হোক, আমরা চলে যাব এখন আজকের মতো এবং ফিরে আসবো আবার আগামী সপ্তাহে। তার আগে জানিয়ে দিই আমাদের যে ইমেল অ্যাড্রেস আছে সেই ইমেল অ্যাড্রেসটি, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে ভূত এফ এম এট দ্য রেট রেডিও ফুর্তি ডট এফ এম, উইচ ইজ BHWTFM এট দ্য রেট RADIOFORTA.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নম্বর সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনা। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন আমাদের কাছে ঘটনাটি। আজকের মতো এখানেই শেষ করছি, কথা হবে আবারও আগামী শুক্রবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকুন। শেষ করছি আজকে, টাটা।